একজন বলল, তোরালে গেলে আমরা যাব, কে কে যাবি এই পাশে আয়, আর যারা যাবি না বাড়ি চলে যা, মিছিল করে গ্রামে ফিরলে তোদের ডাক দিয়ে সেই অস্থায়ী ঘরে চা খেতে যাব আর মার্কা নেব। তখন মাগরিবের আজান হচ্ছে, মাগরিবের পর বাইরে থাকলে মা দাদি বকাবকি করে, তাই আমিও তাদের সাথে না গিয়ে বাসায় চলে গেলাম। অনেকে যার যার বাড়িতে গেল আর আট নয় জন সাহস করে সেই দিকে মিছিল করতে গেল। এদিকে আমি বাড়িতে এসে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে তাদের জন্য অপেক্ষা করছি, তারা আসলে একসাথে গিয়ে মার্কা নেব আর চা নাস্তা করব।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম
Welcome back. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটা চাই রাসেল ভাই পড়ে শোনাক। ঘটনাটা যদি সিলেক্টেড নাও করেন, একবারের জন্য পড়ার অনুরোধ রইল, আর সিলেক্টেড হলে আমাকে কষ্ট করে জানাবেন। ঘটনায় যাওয়া যাক। আমরা এই জগতে যাদের সাথে চলাফেরা করি, ওঠা বসা করি, তারা যে সব সময় এই জগতেরই, তাকে আপনি নিশ্চিত? মানে বলতে চাচ্ছি, তারা তো অন্য জগতের হতে পারে। আপনার কোনো আপন জনের ছদ্মবেশে আপনার সাথে মিশছে, আপনি হয়তো টেরও পাচ্ছেন না। প্রতিনিয়তই সে আপনার উপর নজর রাখছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি ইব্রাহিম সিজন বলছি, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়ন থেকে। আমি বরিশাল শহরেই থাকি, কিন্তু আমি আজ যে ঘটনাটি লিখছি সেটি আমি সংগ্রহ করেছি আমার নানুর কাছ থেকে। সেখানকার ঠিকানা আমি উল্লেখ করেছি। এটা আমার পাঠানো ভূত.কমে প্রথম ঘটনা। কিছু কারণবশত স্টুডিওতে আসতে না পারার কারণে অডিও ক্লিপের পরিবর্তে লিখে পাঠাচ্ছি, কারণ আপনার কণ্ঠে ঘটনাগুলো শুনতে চাই। ঘটনাটি শুনেছি বেশ কিছুদিন আগে আমার নানুর মুখ থেকে, তাই আমি তার মতো করেই বলছি। সাল 1958। আধুনিকতার কিছুই ছিল না আমাদের গ্রামে। তখন শয়তানের জিন এগুলোর আনাগোনা বেশ ভালোই ছিল। ঘটনাটা আমার মাকে নিয়ে। আমার জন্মের বেশ কিছু পরেই আমার মা মারা যান। ঘটনার বেশ কিছু তথ্য আমার পরিবারের কাছ থেকে শোনা। আমার মা ছিলেন খুবই পরহেজগার একজন মানুষ। অল্প বয়স থেকেই তার উপর একটা জিনের আসর ছিল। তাকে জিনটি অনেক সুগন্ধযুক্ত ফুল, নানা ধরনের মিষ্টান্ন এবং মিষ্টি ঘ্রাণের আতর এনে দিত। ঘরে একা থাকলে মাকে জোরপূর্বক মিষ্টি খাওয়ানোর চেষ্টা করত। জিনটি তাকে বিয়ে করতে চায় এবং তাকে তাদের দুনিয়ায় নিয়ে যেতে চায়, কিন্তু কখনো খুঁটি করত না। মা সবার কাছে ঘটনাগুলো বলে দিত, তাই সেই জিনটি তার বেশি কাছে আসত না। এক পর্যায়ে ব্যাপারটি শেষ হয়ে যায় এবং জিনটি আর কখনো তার কাছে আসেনি। এটা তো কেবল শুরু, আসল ঘটনা এখন বলবো। সময় ভালোই পার হচ্ছিল মায়ের, কিন্তু সেই ভালো আর ভালো থাকে না যেদিন থেকে তাঁর দিকে নজর পড়ে এক শয়তানের। শয়তান বলতে আমরা জানি দুষ্ট জিন। তখন কেবলমাত্র আমার মায়ের বিয়ে হয়েছে আমার বাবার সাথে। মাস দুয়েক পরের ঘটনা। একদিন রাতে আমার মা যায় বাড়ির সামনের রাস্তার পাশে খালে পানি আনতে। পানি নিয়ে আসার সময় দেখে আমার বাবা তার পেছন পেছন বাড়ির সীমানা পর্যন্ত আসছে, কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করছে না। পরে বাবা বাসায় এলে মা তাকে জিজ্ঞেস করেন, আপনি রাস্তা দিয়ে আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে বাড়ির মধ্যে না এসে বাইরে দাঁড়িয়ে ছিলেন কেন? আর ডাক দিলাম, উত্তর দেননি কেন? তারপরে ওখান থেকে আবার কোথায় চলে গেলেন বুঝলাম না। মাহির কথা শুনে বাবা বললেন, আমি তো বিকেল থেকে বাজারেই ছিলাম, কই আমি তো বাসায় আসিনি। একথা শুনে মা বেশ ভয় পায়। তাহলে মা যাকে দেখেছে সে কে? এই ঘটনাটা আমার মা দাদি সহ আরো অনেককেই জানায়, কিন্তু সবাই তার মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। এরপর কেটে যায় এক মাস। ও আরেকটা কথা বলা হয়নি, আমাদের বাড়ির পেছনে একটি মাদার গাছ ছিল যা পুকুরের ওপর কাত হয়েছিল। তো সেখানে একদিন রাতে মা সেই পুকুর পাড়ে যায় থালা বাটি ধুতে। সে খেয়াল করে একটি ছায়া মূর্তি সেই গাছটির ডালে বসে কাঁদছে আর বলছে, মা আমাকে বাঁচাও, আমাকে সে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। একথা শুনে আমার মা কিছুই বুঝতে পারেনি, কিন্তু সে ভালোই ভয় পায়। ভয়ে ভয়ে সে ঘরে এসে পড়ে, তারপর সে সবাইকে এই কথা জানায়। এরপর ওই কান্না আরো অনেকেই শুনেছিল। এই ব্যাপারটা কয়েকদিন পর আর ঘটেনি। এরপর পার হয়ে যায় দুটি বছর, তার মধ্যে আর তেমন কিছু হয়নি, কিন্তু ছোটখাটো বিষয়ে যেমন বাইরে রান্নাঘরে মাছ ভেজে রাখলে তা কোথাও হারিয়ে যেত, আবার একই জিনিস পিঠার ক্ষেত্রেও হতো। কিন্তু সেই দুই বছর পরে আরেকটা সমস্যা দেখা যায়, আমার মায়ের কোনো সন্তান হচ্ছিল না। এক বছর আগে একটা ছেলে সন্তান হয়েছিল, সে মৃত অবস্থাতেই জন্ম নিয়েছিল। তার দেহে কোনো রক্ত ছিল না এবং তার নাভি ছিল ছেঁড়া। কিন্তু সেবার ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিলেও যখন পরের বছর সেই সমস্যা দ্বিতীয়বারের মতো হল, তখন মোটেও তা স্বাভাবিক মনে হচ্ছিল না। গর্ভাবস্থায় মা খুব খারাপ স্বপ্ন দেখতেন, স্বপ্নগুলো কিছুটা এরকম। মা দেখতেন একটা অবয়ব যার কোলে একটা ফুটফুটে বাচ্চা অনেক দূরে দাঁড়িয়ে। মা তার কাছে যেতেই হঠাৎ অবয়বটি বাচ্চাটির মাথায় সজোরে কামড় বসিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এসে মায়ের মুখে পড়ে। এক চিৎকার দিয়ে মা ঘুম থেকে উঠে যেত। এরকম আরো অনেক বাজে স্বপ্ন দেখতে থাকত। এরপর আমার বাবা একজন হুজুরকে আনেন। হুজুর বাড়িতে ঢুকেই মুখ অন্ধকার করে ফেলেন। বাবা তাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে বসান। তিনি মায়ের নাম জিজ্ঞেস করেন। মা নাম বলতেই চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ চুপ থাকেন। হঠাৎ ফ্যাকাশে মুখ করে চোখ খুলতেই সামনে অনেক বিপদ আছে বলে হুজুর আমার বাবাকে মায়ের সাথে ঘটা সব ঘটনা বলেন। আমার বাবা বাকরুদ্ধ হয়ে হুজুরের দিকে তাকিয়ে থাকেন, কারণ আমার বাবা শুধু তাকে বলেছিলেন আমার ঘরে কিছু সমস্যা হচ্ছে, আপনি যদি একটু আসতেন। আর আমার মায়ের এই সমস্যা আমার বাবা আর দাদা দাদি ছাড়া আর তেমন কেউ ভালো করে জানতেন না। তাহলে তিনি এগুলো জানলেন কিভাবে? হুজুর তখন বলেন, আমার জিনদের সাহায্যে আমি সব খবর নেই। আপনার স্ত্রীর ওপর একদল শয়তান জিনের খারাপ নজর পড়েছে। তারা আপনার বংশের কোনো সন্তানকে জন্ম দিতে দেবে না। ও আপনার দুই সন্তানকে ইতোমধ্যে মেরে ফেলেছে। তিন বছর আগে ওরা আপনার স্ত্রীকে রাস্তার ধারের খালটিতে দেখে। শয়তানগুলো আপনার স্ত্রীর ওপর ভর করতে চাইলেও তার ইমান মজবুত হওয়ায় তাঁর কোনো ক্ষতি করতে পারেনি। তাই তারা অনেক রেগে যায় এবং নানাভাবে আপনার স্ত্রীকে ভয় দেখাতে চায়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এরপর আপনার স্ত্রী যখন গর্ভবতী হন, তখন তিনি ওই পুকুর পাড়ে যান। তখন শয়তানগুলোও আপনার স্ত্রীর ক্ষতি করতে না পেরে নিষ্পাপ শিশুটির প্রাণ নিয়ে নেয়। এভাবেই যখন তিনি ঘরের সীমানার বাইরে বের হতেন, তখনই আপনার সন্তানদের রক্ত চুষে মেরে ফেলত ওই শয়তান। মূলত এই বাড়ির সামনে যে খালটা রয়েছে, সেই খালের ওপারে একটা বাঁশ ছাড় আছে, সেখানেই ওরা থাকে। চিন্তা করবেন না, মহান আল্লাহর ওপর ভরসা রাখবেন, সব ঠিক হয়ে যাবে। এই বলে হুজুর থামেন, এরপর কিছু তাবিজ দেন এবং বাড়ির চারপাশে আজান দিয়ে বাড়ি বন্ধ করে দেন। অতিবাহিত হয়ে যায় বারোটি বছর, সাল 1970। আর কোনো সমস্যা হয়নি। এখন আমরা পাঁচ বোন এবং চার ভাই। আমি ভাই বোনদের মধ্যে ছিলাম বাবা মায়ের দ্বিতীয় সন্তান। ছেলে মেয়ে লালন পালন করতে করতে বাবা মা এক যুগ আগে ঘটে যাওয়া সেই ঘটনা প্রায় ভুলেই গেছেন, কিন্তু সেই পুরনো ভয়ঙ্কর অতীত তারা ভোলেননি। সেই হুজুরের দেয়া তাবিজ জামা কোথায় যেন হারিয়ে ফেলেছেন, তাই আবার তাবিজটি আনতে বাবা গেলে শোনেন হুজুর মারা গেছেন। তার আর অন্য কারো কাছ থেকে দাবি জানা হয়নি, এটাই হয়তো ছিল তাদের সবচেয়ে বড় ভুল। কয়েকদিন পর দাওয়াত এলো আমার ফুপুর বাড়ি থেকে, মানে আমার মায়ের ননদের বাড়ি থেকে। সিদ্ধান্ত নিলাম যে আমার দুই চাচি, মা, আমার দুই বোন ও চাচাত বোনরা যাব, মানে এখানে আমরা সবাই মেয়েরা যাব, কোনো পুরুষ ছিল না। প্রস্তুতি নিলাম যাওয়ার, নিজেদের পালা হাঁস মুরগি, পোলাও, চাল ভাজা, দুধের পায়েস ইত্যাদি খাবার রান্না করে রওনা হলাম ফুপুদের বাড়ির উদ্দেশ্যে। ফুপুদের বাড়িটি ছিল খালের মাথায়, তাই সবাই নৌকায় করে যাব, যেহেতু রাতের দাওয়াত। বাড়ির আঙিনা থেকে বের হতেই আমার মা কিছু একটার উপস্থিতি টের পেলেন, সঙ্গে সঙ্গে সাথে থাকা আমাদের সবাইকে জানা সব দোয়া পড়তে বললেন। দোয়া পড়তে পড়তে নৌকায় গিয়ে বসি। নৌকা ঘাট দেয়া ছিল আমাদের বাড়ির সামনে, রাস্তার পাশেই সেই খালেই। খালের পানিও বেশি ছিল না আর ভাটাও ছিল। ভাটার টানে নৌকা বাড়ি ছাড়িয়ে শস্য ক্ষেতের মাঝ দিয়ে চলে যায় পাশের গ্রামে। সেখান থেকে খালটি বাঁক নিয়ে চলে গেছে নদীতে, তাই এটাকে খাল আগা বা খালের মাথা বলে। জ্যোৎস্নারাতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় এসে গেছে গন্তব্যে, কিন্তু মায়ের মুখে যেন দুশ্চিন্তার ছাপ। নৌকায় বসে মা বারবার পেছনে তাকাচ্ছিলেন, যেন আমাদের পেছন পেছন কেউ আসছিল। মায়ের ঘোর ভাঙে নৌকার ধাক্কায়। নৌকা পাড়ে এসে পড়েছে, দেখলাম ফুপা পাড়ে দাঁড়িয়ে। আমরা নেমে তাদের বাড়ি গিয়ে মজা করে খাওয়া দাওয়া করে কিছুটা দেরি করে ফেলি। ফুপুর বাড়ি থেকে বের হই এখনকার হিসাব করলে রাত ১১টা বা ১১:৩০, কারণ তখন ঘড়ির ততটা প্রচলন ছিল না। নৌকায় ওঠার পর আমরা বেশ ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। হঠাৎ নৌকা ধাক্কা খায় কিছু একটার সাথে, তাকিয়ে দেখি মাটিতে। খালে মোটেও পানি নেই, কারণ আমরা বের হওয়ার সময়ই ভাটা শুরু হয়ে গিয়েছিল। মাঝি বলল, নৌকা আর যাবে না খালা, আপনারা হেঁটেই যান। চারিদিকে তাকিয়ে দেখি শস্য ক্ষেত, বুঝলাম হেঁটেই যেতে হবে। যেই ভাবা সেই কাজ, মাঝিকে বিদায় দিয়ে আমরা খালের পাড় ধরে হাঁটতে শুরু করলাম। এখান থেকেই কাহিনীর শেষ ভয়ের শুরু। মা তার পেছনে চার পাঁচটা কালো ছায়া মূর্তি দেখতে পায়। মা পেছনে তাকাতেই তা নিমেষে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর শুনতে পেলাম পেছনে খালের পানিতে ঝপঝপ করে মাছ লাফানোর শব্দ। এগোতে এগোতে সামনে পড়ল একটা বাঁশঝাড়। বাঁশঝাড়ের মধ্যে আমরা সবাই খেয়াল করলাম চার পাঁচ জোড়া চোখ। আরো কাছে যেতেই ভেসে আসে ভয়ঙ্কর চিৎকার। আমরা সবাই ভয় পেলেও মা সবাইকে বলে দোয়া দরুদ পড়তে। হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায়। পেছনে তাকিয়ে দেখি আমার মা কোথায়, তাকে তো দেখছি না। খোঁজাখুঁজি করে দেখি খালের পাড়ে পড়ে আছে। দেখে আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেল। যেই মানুষটা এক্ষুনি আমাদের সাথে ছিল সে অত দূরে খালের পাড়ে পড়ে আছে। আমরা সবাই তাকে ধরাধরি করে নিয়ে যাই বাড়িতে। বাড়ি যাওয়ার পথে শয়তানগুলো আমাদের নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে। কোন ঘোরের মধ্যে যে বাড়ি পৌঁছেছি ঠিক মনে নেই। সকাল রবির সেই আলোয় আলোকিত পূর্বাকাশ। মা আস্তে আস্তে চোখ খুলল। মাকে পানি দিয়ে কাল রাতে সে কিভাবে খালের পাড়ে পড়ে গেল তাই সবাই জিজ্ঞেস করল। মা আতঙ্কের স্বরে বলতে শুরু করলেন, বাঁশঝাড়টা পার হওয়ার সময় মাঝি মনে হলো আমাকে ডাক দিচ্ছে। প্রথমবার এড়িয়ে গেলেও বারবার সেই ডাক শুনে আমি পেছনে ঘুরে তাকাই। দেখি মাঝি পানির মধ্যে ছটফট করছে। আমি তোমাদের ডাক দেব, সামনে ঘুরতেই দেখি তোমরা কেউ নেই। আমি ভয়ে ভয়ে তোমাদের খুঁজতে খুঁজতে পেছনে যেতেই দেখি অনেকগুলো বিভৎস চেহারার ছায়ামূর্তি আমার সোজাসুজি দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর আমার আর কিছু মনে নেই। আমার মন বলছিল যে কিছু হয়তো আমাদের বাড়ি পর্যন্ত এসেছে। আমরা বাবাকে সব জানাই। বাবা গ্রামের কবিরাজ হুজুরদের আনতে গেলেও তারা নাকি তখন সবাই দূরে ইস্তেমাতে গেছেন। বাবা বললেন, পাশের গ্রামে কারো সন্ধানে যাবেন, কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে তাঁর আর যাওয়া হয়নি। রাত হলে মা টয়লেটে যাবেন বলে উঠতে গিয়ে দেখেন সবাই এক ঝাঁক ক্লান্তি নিয়ে ঘুমোচ্ছে, কারণ গতকাল রাতে কেউ ঘুমায়নি। মা ঠিক করলেন একাই যাবেন। তখনকার টয়লেট বা ওয়াশরুম ঘর থেকে বেশ কিছুটা বাইরে। মা একা একা সেখানে চলে যান, কিন্তু ফিরে আসার সময় হঠাৎ গাছের ওপর থেকে একটা ভয়ঙ্কর রূপের অবয়ব মায়ের সামনে লাফিয়ে পড়ে। অবয়বটা দেখতে ছিল সাধারণ মানুষের থেকে অনেকটা লম্বা, কালো লম্বা কাপড় পরনে, চোখ দুটো আগুনের গোলার মতো জলজল করছে, যেন এখনই ফেটে যাবে, মুখটা কান পর্যন্ত চেড়া। এটা দেখে মায়ের হৃৎস্পন্দন থেমে যায়। মায়ের একটা বিকট চিৎকারে আমাদের চোখ খোলে। খোঁজাখুঁজি করতে করতে মাকে আমরা ওই পুকুর পাড়ের মাদার গাছটির ওপর পাই। মা তখন অচেতন অবস্থায়। তাকে বাসায় নিয়ে গিয়ে জ্ঞান ফেরাতেই মায়ের রক্ত বমি শুরু হয়। শরীরের সব রক্ত যেন বমির সাথে বেরিয়ে আসছে। বমি থামার নাম নিচ্ছিল না, আর রক্ত অনবরত বের হচ্ছিল। তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হাসপাতালে নিয়ে যাব সেই উপায় নেই। আমরা দেখা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। মায়ের এই অবস্থা কোনো সন্তানই দেখতে চাইবে না। আমার ছোট ভাই বোনগুলো মা মা বলে অঝরে কাঁদছিল। আমরা দোয়া কালাম পড়ছিলাম মা যেন সুস্থ হয়। শেষ রাতে ফজরের কিছুটা আগে মা বিছানায় লুটিয়ে পড়ে, শরীরটা তার নিস্তেজ হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম তার চোখ খোলা রাখার, কিন্তু মা আমাদের একা করে চলে যায় না ফেরার দেশে। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ যেন এই মৃত্যু কাউকে না দেয়। আল্লাহ যেন সেই মহাবিচারের দিন সেই শয়তানদের বিচার করেন। কি করেছিল মা, কেন তার এই ক্ষতি করল তারা? দুঃখ বেদনায় বড় হই আমরা, প্রায় ভুলে গেছি সেই ঘটনা। নাতি নাতনিও আছে আমার, যাকে বলছি এই ঘটনা। ঘটনা কি এখানে শেষ? উন্নত বিশ্ব অলৌকিক কিছু নেই? মায়ের ঘটনা এখন থেকে প্রায় 65 বছরের পুরনো। বলবো মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যা ঘটেছে এক বছর আগে। 2024 সালটা শুনলেই মনে হয় আধুনিক জগতের প্রতিচ্ছবি। বাড়িতে থাকি আমি আর আমার স্বামী, যাকে আমি রাহাতের আব্বা বলে ডাকি। আমার ছেলের নাম রাহাত। তো একদিন সকালে রান্না শেষ করে রাহাতের আব্বাকে খাবার দিতে বসলাম। সে আজ যাবে মুলাদির হাটে সুপারি নিয়ে। তখন সুপারির সময় ছিল, পাইকারদের কাছে সুপারি দিয়ে যেতে হতো, তাই সে খেয়ে নিয়ে রওনা করল। তাকে বিদায় দিয়ে আমি দরজা লাগিয়ে বিছানায় গিয়ে একটু শুলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না, কিন্তু তখন হয়তো বাজে সকাল 11টা। ও আরেকটা কথা বলি, আমাদের বাড়ি থেকে সেই হাট বা বাজারে যেতে 1.25 ঘন্টার বেশি সময় লাগে, ফিরতে 2.5 ঘন্টার মতো লাগে। তো হঠাৎ ঘুম ভাঙে আমার পায়ে কিছু একটার অনুভবে। আমার পায়ে কেউ মনে হলো আঙুল দিয়ে আঁচড় কাটছে। ঘুমন্ত চোখ নিয়ে তাকিয়ে দেখি আমার সামনে রাহাতের আব্বা দাঁড়িয়ে। দেখে আমার চোখ বন্ধ করলাম। শুয়ে শুয়ে আমি চিন্তা করলাম, বেচারা গরমের মধ্যে আসলো, দেখি ঠান্ডা পানি বা শরবত খাবে কিনা। আমি উঠে রান্নাঘরে গিয়ে শরবত বানিয়ে নিয়ে আসলাম। খাবার টেবিলে গ্লাসটা রেখে আমি তাকে খুঁজতে গেলাম, কারণ সে ঘরে ছিল না। আমি বাড়ির আশেপাশে খুঁজেও তাকে পেলাম না। তখন ভর দুপুর, কিন্তু বাড়ির পেছনের পুকুরের পাড়ে একটা সুপারির বাগান ছিল। সেখানে জ্যৈষ্ঠ মাসেও সূর্যের আলো ঢুকতে পারত না, অন্ধকার হয়ে থাকত। পুকুর পাড়ে গিয়ে দেখলাম সে বাগানের মধ্যে বসে। আমি গেলাম ওখানে। আমি কাছে যেতে রাহাতের আব্বা সামনে যেতে শুরু করল। দেখলাম সে বাগানের অন্ধকারের মধ্যে ঢুকে গেল। আমার হাতে তখন ফোন, তাকিয়ে দেখি মাত্র 12টা বাজে। আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম। তাহলে কি সে বাজারে যায়নি? বাজারে যাওয়ার আগে সকালে একবার এখানে এসেছিল, তারপর থেকে আর তেমন কোনো কথা হয়নি তার সাথে। মন বলছিল ওইদিকে গিয়ে একবার দেখি কোথায় গেল, কিন্তু কোনো এক অজানা কিছু আমার মনকে বলছিল ওখানে না যেতে। তারপর আমি ঘরে চলে আসি, আমার ছেলে রাহাতকে ফোন দিয়ে সব ঘটনা বলি। রাহাত বলে ওর আব্বাকে ফোন দিতে। হাজার চিন্তার মাঝে আমি তাকে ফোন দিতেই ভুলে গেছি, ফোন দিলে সে ধরল না। তারপর সিদ্ধান্ত নিলাম ওইদিকে একবার যেই দেখি, পুকুর পার ধরে হাঁটতে শুরু করলাম, বাগানে ঢুকব। ঠিক তখনই আমার মোবাইলের রিং বেজে ওঠে, দেখলাম রাহাতের আব্বা। বুঝলাম বাগানের কোনো এক জায়গায় বসে আমাকে আসতে দেখেছে, তাই ফোন দিয়ে মজা করছে। আমি ফোন ধরলাম, জিজ্ঞাসা করলাম, কোথায় আপনি?
এই তো বাড়ির কাছাকাছি এসে পড়েছি।
আর মজা করেন না, আমি এমনিতেই চিন্তায় আছি, কোথায় আপনি? রাহাতের আব্বা একটু রাগান্বিত কণ্ঠে বলল,
কে মজা করে তোমার সাথে, আমি রাস্তায় আছি, আসছি,
বলে কল কেটে দিল। এই কথা শুনে আমি অবাক হলাম, সে রাগ করল কেন? আমি তাকে নিজেই এই বাগানে ঢুকতে দেখেছি, আর সবচেয়ে বড় ব্যাপার হল আমার ঘুমও তো সেই ভাঙাল। ফোনের মধ্যে আমি গাড়ির শব্দও পেয়েছি। হঠাৎ কোনো এক অজানা ভয় এসে আমার বুকে চেপে বসে। তাহলে আমি কাকে দেখলাম? রাহাতের আব্বা যদি রাস্তায় থাকে তাহলে আমার পায়ে আঁচড় দিল কে? আর আমি যাকে বাগানে দেখলাম সে কে? এই কথাগুলো যতটা না আমাকে ভয় পাওয়ায় তার চেয়ে বেশি ভয় পাওয়ায় আমি বাগানে একা দাঁড়িয়ে আছি। এই ব্যাপারটা অন্ধকার ছাওয়া একটা জায়গা, আমার বুক কেঁপে উঠল, আমি যেন ঠান্ডায় জমে যাই। তারপর কোনো দিকে না তাকিয়ে বাড়িতে ছুটে যাই। বাড়িতে গিয়ে একা ঘরে ঢোকার মতো সাহস হচ্ছিল না আমার। আমি উঠোনেই দাঁড়িয়ে রইলাম। উঠোনের দুই ঘরের মাঝ দিয়ে পুকুরের ওপারে বাগানের দিকে তাকাতেই দেখি রাহাতের আব্বা আমার দিকে মুচকি হেসে ইশারায় ডাকছে। আমি তা দেখে ভয় অজ্ঞান হয়ে যাই প্রায়। পেছন থেকে অটোর শব্দ শুনে আমি ছুটে যাই সেই দিকে, দেখি রাহাতের আব্বা এসেছে। আমি তার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে পুরো ঘটনা বললাম। সে বুঝতে পারে এটা কিসের কাজ, তাই সে একটুও দেরি না করে হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর বলেন এটা খারাপ জিনের কাজ। সে তারপর বাড়ির চারিদিকে আজান দেয় এবং একটা বোতলে তাবিজের মতো কিছু একটা ঢুকিয়ে বাড়ির এক কোণায় টাঙিয়ে দেয়। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝে মধ্যে রাহাতের আব্বা মসজিদে নামাজ পড়তে গেলে ঘরে খুব মিষ্টি একটা ঘ্রাণ পেতাম, তাই এখনো পাই মাঝে মাঝে। এই বলে নানু তার ঘটনা শেষ করেছেন। তো এই ছিল আজকের ঘটনা। আশা করি রাসেল ভাই ও লিসেনার আপনাদের ভালো লেগেছে। ঘটনার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। আমার কাছে আরো কিছু ভালো ঘটনা আছে, আমার জন্য দোয়া করবেন। আমি ইব্রাহিম সিজন আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ছিলাম ঠিক তখন রাস্তা দিয়ে নির্বাচনের মিছিল যাচ্ছিল, মিছিলটা দেখে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। ঘটনাটা বাস্তব, তাই ভাবলাম ঘটনাটা ভূত.কম এ লিখি। ঘটনাটি 2008 সালের নির্বাচনের সময়ের। তখন আমরা ক্লাস থ্রিতে পড়ি। আপনার নিশ্চয়ই জানা আছে সেই সময় নির্বাচনের প্রচার প্রচারণার জন্য বর্তমান সময়ের মতো এমন ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক সোশ্যাল মিডিয়া ছিল না। তখনকার সময়ে গ্রামে গ্রামে মিছিল ও মার্কা বিতরণের মাধ্যমে প্রচার করাই ছিল প্রধান মাধ্যম। আর সেই সময় যখন গ্রামে মিছিল হতো তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করত, আর সেই মিছিলে জয়েন করতে পারলে তো আনন্দের সীমা থাকত না। যখন গ্রামের মধ্যে মিছিল যেত তখন সকল বাড়ির সামনের সবাই বাড়ি থেকে বের হয়ে দেখত। ভোটের সময় আমাদের গ্রামের পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বিভিন্ন ক্যান্ডিডেট অস্থায়ী ঘর বানাত, যেটাকে আমরা অমুক নেতার অমুক চেয়ারম্যান মেম্বারের অফিস ঘর বলতাম, যেখানে অনেক রাত পর্যন্ত নির্বাচনের আলোচনা আড্ডা দেয়া হতো। সেখান থেকেই কখনো দিনে কখনো বিকেলে, বেশিরভাগ সময় সন্ধ্যা বা রাতে মিছিল শুরু হতো পাড়ায়। গ্রামে মিছিল করে আবার সেই অফিস ঘরে এসে রাজনৈতিক আলোচনা, চা নাস্তা, খাবার দাবার খাওয়া হতো। মেইনলি মিছিল করে এসে চা নাস্তা করা আর পোস্টার পাওয়া ছিল আমাদের ছোটদের জন্য অনেক আনন্দের, কেননা পোস্টার নিয়ে স্কুলে যেতাম, সব বন্ধুদের দেখাতাম, যার পোস্টার বেশি থাকত তার পাওয়ার একটু বেশি। আবার পোস্টারগুলো খাতা বানিয়ে অপর পেজে লিখতাম, এজন্য পোস্টার পাওয়া ছিল এক অন্য রকমের নেশা। আর এর জন্য মিছিলে যোগদান করা, বড়দের সাথে দেয়ালে দেয়ালে পোস্টার মারতে যাওয়া ছিল সবচেয়ে আনন্দের। তো এমন একদিন গ্রামের লোকজনরা ছোটদের বলল, আজ একটা ভালো করে মিছিল কর, আজকে ভালো খাবারের ব্যবস্থা আছে, সবাইকে বেশি বেশি পোস্টার দেয়া হবে। পোস্টারের নেশায় গ্রামের সব ছোট ছেলে মেয়েকে এক করলাম। তো আসরের কিছুক্ষণ পর আমরা ছোটরা, যারা ফাইভের মধ্যে পড়ি, এমন 25-30 জনের মতো একটা গ্রুপ মিছিলের জন্য বের হলাম। উদ্দেশ্য, অফিস ঘর থেকে মিছিল শুরু করব, সেখান থেকে এক পাড়া হয়ে আর এক পাড়া দিয়ে মিছিল করে আবার সেই অফিস ঘরে ফিরে আসব। তো সবাই মিলে মিছিল করতে করতে এক পাড়া হয়ে আর এক পাড়া দিয়ে গ্রামের শেষ মাথায় চলে আসলাম। আমাদের গ্রাম থেকে হাফ কিলোমিটারের মতো দূরে এক পুকুর পাড়ে নতুন কিছু বাড়ি হয়েছে, কিন্তু সেই জায়গাটা জঙ্গল টাইপের আর ভয়ঙ্কর, তেমন লোকজনের চলাচল নেই। জায়গাটা কেন ভয়ঙ্কর তাহলে শুনুন। জায়গাটার দুই পাশে দুইটা বিশাল পুকুর ও মাঝখানে একটা বিশাল কবরস্থান, যেখানে দুই গ্রামের লোকদের কবর দেয়া হয়। কবরস্থানের দেয়াল ঘেঁষে 4 কিলোমিটার দূরের বাজারের দিকে কাঁচা রাস্তা চলে গেছে। জঙ্গল আর নির্জন হওয়ায় সাপ শেয়াল কুকুরের উত্তম আবাসস্থল। দিন দুপুরে শেয়ালগুলো হাঁস মুরগি ছাগল ধরে নিয়ে যায় সেখানে, আর সন্ধ্যা হলেই শেয়ালের ভয়ঙ্কর ডাক শুরু হয়। আবার নাকি অনেকে অনেক কিছু দেখে ভয় পায়। তখন গ্রামে সেইভাবে বিদ্যুতের সংযোগ হয়নি, 2-4 বাড়িতে বিদ্যুৎ আছে, তাই সন্ধ্যার পর কেউ ভয়ে সেদিকে যায় না, এজন্য জায়গাটা ভয়ঙ্কর বলে সবাই। পুকুরের একপাশে নতুন কয়েকটা বাড়ি, আর উত্তর দিক কবরস্থান পার হয়েই একটা বাড়ি আছে, আর বাড়ি থেকে 200 ফিট দূরে একটা বড় ব্রিজ আছে। দিনের বেলায় মাঠে যারা কাজ করে তাদের অনেকে সেখানে বসে বিশ্রাম নেয়। তো আমরা যখন মিছিল করে গ্রামের শেষে গেলাম তখন অনেকেই বলল, চল সেই কয়েকটা বাড়ি থেকে মিছিল করে আসি। পুরো গ্রাম যখন মিছিল করলাম, ওই কয়েকটা বাড়ি আর বাদ যাবে কেন? তখন কেউ কেউ বলল, ওইদিকে কবরস্থান যাব না। কয়েকজন বলল, তোরা না গেলে আমরা যাব, কে কে যাবি এই পাশে আয়, আর যারা যাবি না বাড়ি চলে যা, মিছিল করে গ্রামে ফিরলে তোদের ডাক দিয়ে সেই অস্থায়ী ঘরে চা খেতে যাব আর মার্কা নেব। তখন মাগরিবের আজান হচ্ছে, মাগরিবের পর বাইরে থাকলে মা দাদি বকাবকি করে, তাই আমিও তাদের সাথে না গিয়ে বাসায় চলে গেলাম। অনেকে যার যার বাড়িতে গেল, আর 8-9 জন সাহস করে সেই দিকে মিছিল করতে গেল। এইদিকে আমি বাড়িতে এসে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে তাদের জন্য অপেক্ষা করছি, তারা আসলে একসাথে গিয়ে মার্কা নেব আর চা নাস্তা করব। এইভাবে কয়েক ঘন্টা চলে গেল, কেউ ডাকতে আসলো না। পরে মায়ের বকা খেয়ে ঘুমাতে গেলাম আর ভাবলাম কাল সকালে গিয়ে পোস্টার নেব। তো সকাল 9টার দিকে সেই অফিস ঘরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেই আর এক ফ্রেন্ডের সাথে দেখা। সে আমাকে দেখে বলল, কিরে কাল রাতে তোরা একাই মার্কা নিলি, আমাকে ডাকলি না কেন?
আমি তার কথা শুনে বললাম,
আমাকেও তো কেউ ডাকতে আসেনি।
তারপর দুইজন বাকিদের ওপরে ক্ষোভ প্রকাশ করলাম আর বললাম,
ওরা আমাদের ছেড়েই এসব করল।
যখন সেই অফিসে পৌঁছালাম তখন এক মুরব্বী বলল,
কিরে কাল রাতে তোরা কেউ আসলি না কেন? রাতে ভালো খাবারের আয়োজন করা হয়েছিল, অনেক মার্কা রেখেছিলাম তোদের জন্য, তোরা সব মিস করলি।
আমিও আমার বন্ধু অবাক হলাম, তার মানে ওরাও কেউ আসেনি রাতে। তারপর দুইজন বলল,
চল বাকিদের বাড়ি থেকে ঘুরে আসি, ওরা কেন আসেনি।
এক বন্ধুর বাড়িতে গিয়ে শুনি তার গায়ে জ্বর, ঘুম থেকে ওঠেনি। তারপর আর একজনের বাড়ি গেলাম, সেও জ্বরে আক্রান্ত, ঘুম থেকে ওঠেনি। এভাবে আরো দুজনের বাড়িতে গিয়ে দেখি তারাও জ্বরে আক্রান্ত আর ভয়ে কিছু বলছে না, কি হয়েছে সেটাও বলছে না, চুপ করে আছে। তারপর আরেক বাড়িতে গিয়ে দেখি সেও গায়ে জ্বর নিয়ে বারান্দায় শুয়ে আছে, একটু একটু কথাও বলছে। ঠিক তখন এক আঙ্কেল আসলো আর আমার জ্বরে আক্রান্ত সেই বন্ধুকে দেখে বলল,
কিরে তোর গায়ে তো জ্বর, বাকিদের কি খবর?
তখন আমরা বললাম,
ওদের গায়েও তো জ্বর দেখে আসলাম।
তখন সেই আঙ্কেল একটু ঘাবড়ে গিয়ে সেই বন্ধুকে বলল,
সত্যি করে বলতো, কাল ওই ব্রিজে কি হয়েছে? আর তোরা চিৎকার করে রান্না করছিলি কেন?
আমরা তো আঙ্কেলের কথা শুনে অবাক। তখন বন্ধু বলতে শুরু করল,
তোরা যখন বাড়ি চলে গেলি আর আমরা গেলাম পুকুর পাড়ে সেই বাড়ির দিকে, কবরস্থান পার হয়ে ওই শেষ বাড়ি পর্যন্ত মিছিল করে সবাই হাঁপিয়ে গেছি। সবাই ভাবলাম ব্রিজটা একটু বসে বিশ্রাম নিয়ে তারপর ফিরব। তখন ওই বাসার বাড়িওয়ালা আঙ্কেল আমাদের একটু ঝাড়ি দিয়ে রাগি গলায় বলল, তোমরা এখানে কি জন্য এসছো? এই সন্ধ্যায় মিছিল করতে? যাও তাড়াতাড়ি বাড়ি যাও, এই জায়গাটা ভালো না। এই বলে আঙ্কেল বাড়িতে ঢুকল। আমরা তার কথা না শুনে তখন ওই ব্রিজটায় গেলাম একটু হাওয়া খেয়ে বিশ্রাম নিতে। তখনও চারপাশে একটু একটু করে গোধূলি সন্ধ্যার আলো আছে, তাই আমাদের ভেতরে ভয় নেই, নেই প্যারানর্মাল কোনো চিন্তা, কারণ প্যারানর্মাল কিছু তখন বুঝতামই না। কিন্তু 10-15 মিনিটের মধ্যেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, বাতাস বইছে খুব অল্প। তারপর আমরা সবাই হঠাৎ অনুভব করলাম উত্তর থেকে একটা ঠান্ডা বাতাস বইছে। আশেপাশে তাকালাম দেখার জন্য, কি হতে পারে, এমন ঠান্ডা বাতাস কেন আসছে? চারপাশ অন্ধকার থাকায় কিছুই দেখতে পেলাম না। তারপর আমাদের কানে লোহায় লোহায় আঘাত করলে যেমন শব্দ হয়, অর্থাৎ পান ছেঁচলে যেমন শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ আসতে লাগলো। আমরা চারপাশে তাকিয়ে কিছু দেখতে পেলাম না। হঠাৎ অনেক দূরে খুব ধবধবে, দিনের থেকেও বেশি আলোকিত এক ধরনের সাদা আলো দেখতে পেলাম, কিন্তু কিসের আলো ভালো করে বুঝতে পারলাম না। আবার আমাদের থেকে 200 হাত দূরেই আর একটা তেমন ধবধবে আলো দেখলাম। তখন সবাই মিলে সেই দিকে তাকালাম। তারপর সেখানে লক্ষ্য করলাম একটা বুড়ি মানুষের মতো অবয়ব আমাদের দিকে পিঠ করে রাস্তার পাশে বসে কি যেন করছে, আর ওই দিক থেকে সেই দূরের আলোটা ক্রমশ আলোর দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে যখন ওই আলোটা বুড়ির এইখানে আসলো, তখন দেখলাম একটা সাদা ধবধবে গরু আর একটা সুন্দর সাদা জুব্বা পরা বুড়ো মানুষ, সে সেই গরুর গলায় দড়ি ধরে গরুকে চড়িয়ে ঘাস খাওয়াচ্ছে। যখন বুড়ো লোকটি সেই বুড়ির কাছে আসলো, তখন দেখতে পেলাম বুড়িটি পান ছেঁচছে। তখন বুঝলাম এতক্ষণের এই আওয়াজটা বুড়ির কাছ থেকে আসছে। বুড়ো বুড়ির গরুটা ছিল দেখতে অসম্ভব সুন্দর। বুড়োটি বুড়ির কাছে ইশারায় পান চাইল। বুড়িটি তখন ছেঁচা পান তুলে বুড়োকে দিল। বুড়ো পান হাতে নিয়ে মুখে গুজে দিয়ে চিবোতে লাগল। তারপর বুড়ো আর বুড়ি কথা বলতে শুরু করল, কিন্তু আমরা শুনতে পেলাম না। তারপর বুড়ি একটা পোটলা থেকে চোরকি বের করে চোরকি ঘুরিয়ে সুতো পাকাতে লাগল। ওইদিকে গরু আপন মনে রাস্তায় ঘাস খাচ্ছে, এইদিকে এটা দেখে আমরা ভয়ে একাকার, আমাদের গা দিয়ে ঘাম ঝরছে, ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছি। আর সেই বুড়ো বুড়ির দিকে তাকিয়ে তাদের দেখছি, তারা সেখানে গল্প করছে। এতক্ষণ তারা তাদের মতোই সবকিছু করছিল, কিন্তু হঠাৎ তখন সেই বুড়ো বুড়ি
আমাদের দিকে তাকালো। তাদের চোখের সাথে আমাদের চোখাচোখি হল। আমরা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপছিলাম। সেই সময় পুরোটি একটি বিকট হাসি হাসলো। আমরা সাহস রাখতে পারলাম না, সবাই চিৎকার দিয়ে ভয়ে চোখ বন্ধ করে কান্না করতে লাগলাম। হঠাৎ আমাদের কাঁধে কার যেন হাত পড়ল, তখন আবার একবার চিৎকার করে উঠলাম। তখন হঠাৎ সবাই শুনলাম কে যেন ধমক দিয়ে বলছে, কিরে তোদের না বাড়ি যেতে বলেছিলাম, এখনো এখানে আছিস, খুব সাহস হয়েছে না, বড়দের কথা শুনিস না। তারপর বুঝলাম এটা সেই বাড়ির আঙ্কেলের ভয়েস। তখন ভয়ে ভয়ে সবাই পেছন ফিরে দেখি আঙ্কেল এক হাতে হ্যারিকেন নিয়ে আমাদের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। তারপর আমাদের কিছু না বলে আমাদের নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। তখন আমরা ভয়ে ভয়ে উল্টো দিকে বুড়ো বুড়ির দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। দেখলাম চারপাশে ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকা ডাকছে, অথচ একটু আগে সেখানে দিনের চেয়েও ধবধবে সাদা আলোকময় ছিল। সবাই ভয়ের মাঝেও অবাক হয়ে গেলাম, ভাবলাম কি হচ্ছিল আমাদের সাথে। তারপর আঙ্কেলের বাড়িতে গিয়ে একটা লম্বা রডের মাথায় কাপড়ের ট্যানা পেঁচিয়ে কেরোসিন তেল দিয়ে একটা মশাল বানিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে আমাদের কবরস্থান পার করে গ্রামের দিকে কিছুটা এগিয়ে দিয়ে বলল, যা আর সমস্যা হবে না, ভয় পাস না, আমি সকালে তোদের দেখতে যাব। তারপর আমরা নয়জন গ্রামে ঢুকে যে যার বাড়িতে যাই। আমি আমার বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি আর সকালে দেখি আমার ভীষণ জ্বর, আর তখন তো তোরা আর আঙ্কেলি আসলো। এই বলে সে চুপ হয়ে গেল। আসলে এই আঙ্কেলই ছিল কবরস্থানের সেই বাড়ির আঙ্কেল। তারপর আঙ্কেল বলল, কাল সন্ধ্যায় তোদের সাথে দেখা হবার পর রুমে শুয়েছিলাম, হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পাই। তারপর হ্যারিকেন নিয়ে বের হয়ে দেখি ব্রিজ থেকে কান্নার আওয়াজ আসছে। কাছে গিয়ে দেখি হ্যারিকেনের অল্প আলোয় তোরা কাঁদছিস। ভাবলাম হয়তো ভয় পেয়েছিস, তাই আর কিছু জিজ্ঞেস করিনি, যদি আবার ভয় পাস তারপর তোদের মশাল দিয়ে গ্রামে পাঠিয়ে দিলাম। আঙ্কেল বললেন মসজিদের হুজুরকে ডাক দিতে। এতক্ষণে খবরটি গ্রামের সবাই জেনে গেছে এবং এই খবরও এলো রাতের সেই নয় জনেরই নাকি একই অবস্থা। রাতে বাসায় এসে শোয়ার পর ভীষণ জ্বর। হুজুরে এসে সবাইকে ঝাড় ফুঁক করে দেন, পানি পড়া দেন আর বলেন, ওইগুলো ছিল জিন, জিনগুলো ভালো ছিল তাই তোমাদের কোনো ক্ষতি করেনি। দুই তিন দিনের মধ্যে সবাই সুস্থ হয়ে যায়। তারপর থেকে আর কেউ কোনো দিন মিছিলে যায়নি। তারপর আস্তে আস্তে আমরা বড় হলাম, স্কুল কলেজ শেষ করে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আর সেইভাবে ভোট মিছিল টিছিলে যাওয়া হয় না। ছোটবেলার মতো ভোট নিয়ে সেই অতীতের মতো পোস্টার পাওয়া, রাত জেগে মিছিল চানাস্তা করার আবেগ আকাঙ্ক্ষা আর কাজ করে না। চমৎকার একটি ঘটনা। আসলে এই সময়ের মিছিল দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে যিনি ঘটনা পাঠিয়েছেন তাঁর, এবং তিনি খুব গুছিয়ে একটা ঘটনা আমাদের লিখে পাঠিয়েছেন, নাম ঠিকানা প্রকাশ না করার শর্তে যদিও। আশা করব ভবিষ্যতে আপনার ঘটনা পাব এবং আপনার ঘটনার অপেক্ষায় রইলাম। আমি বিশ্বাস করি আপনাদের ওই গ্রামে ঘটা আরো অনেক ঘটনাই হয়তো আছে, সেগুলো প্লিজ পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আমানুল্লাহ, আমার বাড়ি সরঞ্জাই কাজীপাড়া তানুর রাজশাহীতে। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়তাম তখন ঘটনাটি ঘটে আমার ফুপাতো ভাইয়ের সাথে। সালটা ছিল 2024-এর 18ই ডিসেম্বর, দিনটি ছিল বুধবার। আমি আমার ফুপাতো ভাইয়ের নাম ব্যবহার করছি না, এখানে ছদ্মনাম। নাম হিসেবে ধরে নিচ্ছি তার নাম সোহাগ। ঘটনাটি ঘটে রাজশাহী জেলার কাকনহাটের যাত্রা নামক জায়গায়। সেখানে মাঠে টুর্নামেন্ট খেলা ছিল এবং সে ছোট থেকে ক্রিকেট প্রিয়, ক্রিকেট খেলে বেড়াত বিভিন্ন জায়গায়। সেখানে যে সোহাগ ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এবং ফিল্ডিং এর জন্য এসে দাঁড়িয়েছিল স্টেটের সোজাসুজি মিডনে। সে যেখানে দাঁড়িয়েছিল তার পাশে পুকুর ছিল কয়েকটা বড় বড় এবং আশেপাশে আম গাছ আর আকাশমণির গাছ আরো বিভিন্ন রকমের গাছগাছালি ছিল। ঘরবাড়ি ছিল না, জঙ্গল টাইপের কিছু একটা ছিল। এ সময় সে বল ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। সেখান থেকে খেলাটা শেষ করে সোহাগ নিজের বাড়িতে চলে আসে এবং পরের দিন তার খালার বাড়ি কাকনে যায়। সে তার খালার বাড়ি বৃহস্পতিবারে অবস্থান করছিল এবং সে তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। স্বাভাবিক দিনের মতোই সেদিন গিয়েছিল। শুক্রবারে সোহাগের খেলা ছিল তানোর ডাক বাংলোর মাঠে এবং সেই খেলাতেও সোহাগ ম্যান অব দ্য ম্যাচ হয়। শুক্রবারে ক্রিকেট খেলার পরে সোহাগ বাড়িতে আসে এবং বাড়িতে আসার সময় বুঝতে পারে তার পা ভারী মনে হচ্ছে, ভালোভাবে হাঁটতে পারছে না। এরপরে শনিবার সে একই রকম অনুভব করে। শুক্রবারে যেরকম ভারী অনুভব করেছে সেরকম শনিবারে তার থেকে একটু বেশি। তার পরের দিন রবিবার এবং রবিবারে আমি রাজশাহী থেকে বাড়িতে যাই এবং ফুপাতো ভাইয়ের সাথে আমার কথা হয়। সে আমাকে জানায় যে
ভাইয়া, আমি খেলতে গিয়েছিলাম, তারপর সেখান থেকে এসে দেখি আমার পা ভারী মনে হচ্ছে, শরীর ক্লান্ত, কোথাও যেতে ইচ্ছে করছে না।
সোহাগের এরকম কথা শুনে আমি তাকে বললাম,
খেলাধুলা করেছ তো, ডিহাইড্রেশনের জন্য এরকম হতে পারে, স্যালাইন খাও, দেখবে ঠিক হয়ে গেছে।
সে আমার কথা মতো তাই করল, কিন্তু তারপরেও তার পাটা ভারী ভারী লাগছিল। সে ভাবল একজন ডাক্তারকে দেখানো উচিত। তারপরে আমি আবার রাজশাহীতে চলে এসেছি। তারপরও সোহাগের মনে হচ্ছিল যে এরকম কেন হবে, কোথাও তো ব্যথাও লাগেনি। এরপর সোহাগ আবারও কাকনে যায় এবং 31 ডিসেম্বর টুর্নামেন্ট খেলার জন্য তার বন্ধুরা তাকে আবারও ডাকে। সোহাগ আবারও সেখানে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সোহাগ মাঠ থেকে হেঁটে আসতে পারছিল না, তার পা এতটাই ভারী হয়ে গিয়েছিল তাকে একদম বৃদ্ধ মানুষের মতো দেখাচ্ছিল। সোহাগের বন্ধু সোহাগ একটু হেল্প করে, সে আস্তে আস্তে সেখান থেকে বাড়িতে চলে আসে। তারপরে এক পর্যায়ে সোহাগ মনে করে তার হয়তো ক্যালসিয়াম শর্টেজ হয়েছে, ক্যালসিয়ামের ঘাটতি আছে বলে এমনটা হচ্ছে। 31 ডিসেম্বর সেদিন সোহাগের পাশের বাড়িতে দূর সম্পর্কের মামি মারা যায়। সে টুর্নামেন্ট খেলার পরে বাড়িতে এসে তার মামির জানাজার নামাজ পড়ে রুমে বসে থাকে, হাঁটাচলা করতে পারছিল না। তখনই সোহাগের মা সোহাগের ঘরে ঢোকেন এবং দেখেন সোহাগ শুয়ে আছে।
শুয়ে আছিস কেন?
সোহাগ জানালো সে হাঁটতে পারছে না। এরপর সোহাগকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার ওষুধ দিলেন, সোহাগ খেল, সমস্যাটা গেল না। সোহাগ তার পাশের বাড়ির এক ভাবির কাছে যায় হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য। তারপর সোহাগ তার বন্ধুর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। বন্ধু তাকে বলে এলাকাতে একজন দাদা আছে, দাদার নাম আতা দাদা, তাকে দেখালে হয়তো ঠিক হয়ে যাবে, তিনি সমাধান জানবেন। সোহাগ তার বন্ধুর কথা মতো আতা দাদার কাছে যায় এবং তার সমস্যা জানায়। 4.5 মাস পর যখন আতা দাদার কাছে যায় তখন আতা দাদা তার পায়ে হাত দিয়ে চমকে ওঠে এবং বলে,
উনি তোমার পা নষ্ট করে দেয়নি, এটা তোমার কপাল, তুমি অনেক ভাগ্যবান, এটা হচ্ছে এক ধরনের জিন যে তোমার পায়ে ভর করেছে। এত দেরিতে তুমি আসলে কেন আমার কাছে? আগে আসলে খুব তাড়াতাড়ি নামিয়ে দিতাম।
তখনই সোহাগ বলে,
আমি আসলে জিনভূত বিশ্বাস করতাম না, এই জন্য এখানে আসিনি, সেটার জন্য আমার দেরি হয়ে গেছে।
আতা দাদা একটু ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করার পরে সোহাগের মনে হল তার পায়ের যে অবশ ভাবটা ছিল সেটা নেমেছে। এরপর সপ্তাহখানেক পরে আতা দাদা আবার সোহাগকে ডেকে ঝাড়ফুঁক করে দেন। এভাবে মাসে প্রায় 6-7 বার তার কাছে যাওয়া হয়। এক পর্যায়ে দাদা বলেন,
আমি এটা নামাতে পারব না।
সোহাগ আবার কাকনে যায় একজন কবিরাজের কাছে। কবিরাজ হাত চালিয়ে বলেন, জিন ভর করেছে। কবিরাজ সোহাগকে তেল পড়া পানি পড়া দেন। সোহাগ বাড়িতে চলে আসে, এরপর যখন সোহাগ তেল মাখে তখন তার পায়ের আঙুলগুলো অটোমেটিক নড়াচড়া করত, কিন্তু নামাজে দাঁড়ালে ইমাম সাহেব যখন দোয়া পড়তেন তখন আঙুলগুলো কেমন যেন কুঁকড়ে যেত। নামাজ ছাড়াও সোহাগের পাশে দোয়া পড়লে অথবা সোহাগ দোয়া পড়লে পায়ের আঙুল ওইরকম হয়ে যেত। তেল পড়া পানি পড়া দিয়ে কোনো কাজ হল না। আবার কবিরাজের কাছে যায় সোহাগ। কবিরাজ বলে, এটা সাপের একটা জাত চিন, এটাকে না নামালে তোমার পা নষ্ট হয়ে যাবে, আবার তোমার শরীরেও বিভিন্ন ক্ষতি হতে পারে। সোহাগ সবকিছু দেখে খুব ভয় পেয়ে যায়। এরপর ও আরেকটা কবিরাজকে দেখায়, আবারও তেল পড়া পানি পড়া দিয়ে চিকিৎসা চলে। তিনি বলেন, তুমি জিনটাকে লাথি মেরেছ তাই তোমার উপরে ভর করেছে। সোহাগকে শিং মাছের রগ আনতে বলেন। সোহাগ হাট থেকে তাজা শিং মাছ নিয়ে যায়। শিং মাছটার রগ নিয়ে পিষে কি যেন একটা করল, তারপর সোহাগকে বলল এটা পায়ে দেবে, কিন্তু সেটাতেও কাজ হল না। এরপর সোহাগ একজন মহিলা কবিরাজের কাছে যায়। এই মহিলা কবিরাজ বলেন, তোমাকে কালিজিন ধরেছে, সেও পূর্বের মতো অনেক কাজ করল, তারপর গোসল করার জন্য পানি পড়া দিল, সেটা দিয়ে সোহাগ গোসলও করেছে, লাভ হল না। এরপর সোহাগ রাজশাহীর বায়া বাজারের এক হুজুরের কাছে গেল। হুজুর দেখে বললেন, আমি এই জিন নামাতে পারবো না, আমি ছোট মানুষ। সোহাগ অনেক অনুরোধ করে, তারপর হুজুর বলেন, ঠিক আছে, তুমি 21টা মসজিদের পানি নিয়ে আসো, নদীর পানি নিয়ে আসো, তারপর দেখছি। সোহাগ 21টা মসজিদের পানির জন্য অনেক কষ্ট করে সারাদিন লেগে যায়। রাজশাহীতে পদ্মা নদীতে যায় এবং মুক্ত মঞ্চের নিচ দিয়ে নদীর পানি নেয়। এরপর হুজুরকে ফোন করলে হুজুর সোহাগকে বিকেলে ডাকে। সোহাগ তার মাকে সাথে নিয়ে যায়, যে দেখে হুজুর তার চেম্বারে নেই। ফোন দিলে বলে, আমি কাজে বাইরে এসেছি, তারপর আর যোগাযোগ করে না। এরপর আরও একজন হুজুরের কাছে যায়। হুজুর মসজিদের পাশে একটা রুমে বসতেন, তিনিও সবকিছু দেখেন। দেখে বলেন, আমি ঠিক করে দিতে পারবো তোমাকে, তবে কিছু জিনিস আনতে হবে। সরিষার তেল নিয়ে আসতে হবে, 3টা কলস, 1টা নতুন ঝাঁটা, 7 রকমের ফুল এবং গোলাপ জল। শনিবার মঙ্গলবার শনিবার এই 3 দিন 3 রাস্তার মোড়ে গোসল করতে হবে, রাত 12টার পর। এরপর সোহাগ সবকিছু নিয়ে হুজুরকে দেয়। হুজুর পানি পড়ে দেন এবং কলসে ছিল 7 রকমের ফুল, দুধ, গোলাপ জল, আরো কিছু। সবকিছু নিয়ে চলে আসে সোহাগ। আসার পরে সোহাগ শনিবার রাতে যায় 10টার পর, কারণ 12টার পরে যাওয়া সম্ভব হয়নি তার। সোহাগের সাথে সোহাগের মা খালাতো ভাই মঈন যায়। 3 রাস্তার মাথায় যে মঈন মাথায় পানি ঢালে আর সোহাগের মা ঝাঁটা দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে বাড়ি দিতে থাকেন। তারপর হুজুরের কথা মতো সোজা বাড়ির দিকে হেঁটে চলে আসেন। পেছনে ঘুরে তাকানো নিষেধ। এইভাবে 3 সপ্তাহ, শনিবার মঙ্গলবার শনিবার, এভাবে সকালে হুজুরের কাছে যান এবং রাতে 3 রাস্তার মোড়ে গোসল করেন। এরপর বিভিন্ন গাছ গায়ে মাখার জন্য তাকে দেয়া হয়, কিন্তু এবারও হুজুর ব্যর্থ হন। এরপর আরও একটা হুজুরের কাছে যায় সোহাগ। হুজুর একইভাবে বলেন যে তাকে কালিজিন ধরেছে। হুজুরের সাথে একটা ছোট্ট মেয়ে ছিল, তার গায়ে ছিল 21টা জিন, আর এই জিনগুলো দিয়েই কবিরাজ জিন নামাত। এরপর হুজুর দোয়া পড়ল আর ছোট মেয়ে তার গায়ে থাকা জিনদের বলল, তোমরা এই পায়ে থাকা জিনটাকে টেনে বের করো। ছোট্ট মেয়েটার গায়ের জিন যখন সোহাগের পায়ে থাকা জিন বের করল, তখন জিনটাকে জবাই করা হল। পরের দিন আবার পা ভারী লাগতে শুরু করে সোহাগের। হুজুরের কাছে যায়। ওই দিন 10টা জিনকে হুজুর শাস্তি দেন। এর পরের দিন ঘুমানোর সময় আরও কিছু জিন ছিল যা সোহাগের স্বপ্নে আসত। এসে 3টা বুড়ি সোহাগকে কোনো এক নদীতে নিয়ে গেল, নদীর পানিতে পা দেওয়াতে। সোহাগ সেখানে গেলে বুড়িরা বলতে লাগল, আমার নাতনি তোকে পছন্দ করেছে, তুই ওকে বিয়ে কর। সোহাগ ঘরে ঢুকে দেখল নানান ধরনের মূল্যবান ধাতু, স্টোন, এই সব কিছু। তার পরের ঘরে দেখতে পেল আরো অনেক কিছু, অনেক লোভনীয় বস্তু। সোহাগ দেখল অপরূপ সুন্দর এক মেয়ে, যার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। সোহাগ কিছু বলার আগেই বুড়ি বলল, কিরে পছন্দ হয়েছে? সোহাগ কিছু বলবে, কিন্তু তার আগেই বুড়ি বলে উঠল, তুই তো কথা বলতে পারবি না। ঠিক তখনই সোহাগের ঘুম ভেঙে যায়। ফজরের আজান শুরু হয় তখন। পরের দিন তিন বুড়ি আবারও সোহাগকে তুলে নিয়ে যায় তাদের বাড়িতে এবং এইবার তারা বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। সোহাগকে কাঁচের লাঠি দিয়ে মারতে শুরু করে। যখন লাঠি দিয়ে মারে তখন সোহাগ সেই জায়গাতেই পড়েছিল এবং খুব ব্যথা অনুভব করছিল। পরপর দুই দিন এইরকম ঘটনা ঘটার পর সোহাগের খালাতো ভাই মঈনকে সাথে নিয়ে সোহাগ সেই দিন রাতে ঘুমাচ্ছিল। তিন বুড়ি এবার সোহাগকে না নিয়ে গিয়ে সোহাগের ঘরে আসে এবং সেখানে শুয়ে পড়ে। স্বপ্নে সোহাগ দেখছে তার পাশে তিন বুড়ি শুয়ে আছে। ওই সময় পাশে থাকা মঈন অনেক ঠান্ডা অনুভব করে এবং মঈনের ঘুম ভেঙে যায়। মঈন সোহাগকে ডেকে ওঠায়। সোহাগ ওঠে, কিছু বলে না। মঈন ভয় পাবে বলেই কিছু বলে না। তারপর ঘটনাগুলো হুজুর শুনল এবং সবগুলো জিনের ব্যবস্থা করল, অর্থাৎ শাস্তি দিল। কয়েকদিন পর সোহাগ হালকা অনুভব করা শুরু করল। স্বপ্নগুলো আর আগের মতো রইল না। আপনার কাছে অনুরোধ, ঘটনাটি সবাইকে পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি। কে তুমি?
Com. The fear returns with Russell.
Welcome back. আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব এবং এটি একটি অডিও ক্লিপ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুজন মণ্ডল, বগুড়া জেলা শিবগঞ্জ থানাধীন অর্জুনপুর গ্রাম থেকে বলছি। তো ঘটনাটি আমাদের গ্রামেই এবং আমাকে নিয়েই, একটি হৃদয় বিদায়ক ঘটনা এবং করতোয়া নদী একটা নৌকা ডুবির ঘটনা। তো আমি ঘটনার বিস্তারিত বললে আপনার সবাই বুঝতে পারবে। যাই হোক, প্রথমে বলে রেখে আমি আপনার একজন কি বলবো, যেটা ভাষাহীন ভক্ত বলতে পারেন। আমি 2012 সাল থেকে ভূতে প্রেম শুনি এবং বর্তমানে ভূত.com শুনে আসছি। যাই হোক, আমি ঘটনাটা সেই সময় থেকেই বলবো করে আসলে বলা হয় ওঠে না, কেন জানি অলসতার কারণে। তো আজকে ভাবলাম যে তাহলে ঘটনাটা শেয়ার করেই ফেলি। তো ঘটনাটা ঘটে বগুড়ার, অর্থাৎ আমার গ্রামেই, বগুড়া জেলা শিবগঞ্জ থানার অর্জুনপুর গ্রাম। গ্রামটি হচ্ছে শিবগঞ্জ থানার একদম পিছনেই এবং আমাদের গ্রামে পার হইতে গেলে, যে সময়কার কথা বলছি, সেই সময় আমরা নৌকা দিয়ে যাতায়াত করতাম। বর্তমানে এখন ব্রিজ হয়েছে, মার্শাল্লাহ অনেক বড় ব্রিজ, যেটাতে আমরা খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারি। কিন্তু সেই সময় ব্রিজ ছিল না, আমরা কাঠের নৌকা, ছোট ডিঙ্গি নৌকা, এগুলো দিয়ে যাতায়াত করতাম। তো যেদিন ঘটনাটি ঘটে আসলে 2015 সালের সেপ্টেম্বরের 4-5 তারিখে, সেদিন ছিল শুক্রবার। আর সেদিন আমার বড় ভাইয়ের শাশুড়ির বোনের শাশুড়ি, তার মৃত্যু হয়েছিল, যার ফলে সেদিন মজলিশ ছিল। আমাদের এখানে মজলিশ বলতে বোঝাই হচ্ছে যে কেউ মৃত্যুবরণ করলে তার পরবর্তীতে তার জন্য একটা দোয়া মাহফিলের পর যে খাওয়া দাওয়া একটা ব্যবস্থা করা হয়, মূলত এটাকেই মজলিশ বলে। তো সেদিন শুক্রবার, যেহেতু বলছি যে আমার বড় ভাইয়ের শাশুড়ির বোনের শাশুড়ির মজলিস, তো এখানে একটা ঘটনা একটু খুলে বলি, না হলে অনেকে বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে আমার বড় ভাইয়ের স্ত্রীর যে বোন, তার সাথে আমার একটা রিলেশন ছিল আসলে, সেখান থেকে বা সেই বিষয় নিয়ে আসলে ঘটনাটি ঘটে। আমরা তখন রিলেশনে ছিলাম, তো যেহেতু তার খালার শাশুড়ির মজলিস, তো সে তো আসছে আমাদের বাসায়, তো ওদের বাসায় অর্থাৎ যে এখন বর্তমানে আমার স্ত্রী অর্থাৎ আমার বড় ভাইয়ের শালি, তো সে তো মানে তাদের এলাকায় তো নৌকা নাই বা নদী নাই, তো সে আবদার করে বসে আমার কাছে যে নৌকায় ঘুরবে। তো সময়টা ছিল নামাজের সময়, একদম জুম্মার নামাজ, তো সবাই নামাজে গেছে, আমি সেদিন নামাজে যাইনি, সবাই নামাজে গেছে, এবং যার মজলিসটা হচ্ছে তার মজলিসটা হচ্ছে আপনার একদম নদীর থেকেই উপরের পাকা রাস্তা আছে, পাকা রাস্তার মানে সরি সে সময় পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা, সেই রাস্তার ওই সাইড দিয়েই মানে রান্না বান্না হচ্ছিল আর কি। তো বন্যা সময় ছিল, সে সময় নদীতে পানি, অনেক পানি, আর নৌকাটাও ছিল অনেক ভাঙা চূড়া। তো যেহেতু আমার বর্তমান যে স্ত্রী সে বলে বসে যে নৌকাতে একটু ঘুরবে, তো ঠিক আছে নৌকাতে ঘুরবে। নৌকাতে প্রথমে নৌকাতে উঠলাম হচ্ছে আমি, আমার বড় ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার স্ত্রী মানে বর্তমান যে স্ত্রী নাম হচ্ছে শম্পা, এবং তার সাথে আসা একটা মেয়ে একটা ছেলে। তো আমরা নৌকাতে আসলাম, নৌকাতে উঠলাম, তো নৌকা আমাদের গ্রাম থেকে এই পাশে অর্থাৎ আমাদের শিবগঞ্জ থেকে আমাদের গ্রামে যাই এই পারে কিছু লোকজন আসছিল বগুড়া শহর থেকে, ওই যে যার মজলিস হচ্ছে তার বাড়িতে অর্থাৎ তার আত্মীয় স্বজন, তো তারা এই পাশে দাঁড়ায় মানে বসেছিল নৌকার জন্য অপেক্ষা করতেছিল। তো আমরা বিষয়টা দেখিও নাই, আমাদের ওই পাশ থেকেও যেহেতু আমাদের সময় কেউ আসতেছিল না, আমি মূলত তাদেরকে নিয়ে নৌকানে আসলে ঘোরার জন্যই উঠি আর কি। তো নিয়ে নৌকাটা নিয়ে আমি এই পারে আসি, যেহেতু বললাম বন্যার সময় নদীতে বেশ অনেক পানি, নৌকাটা আমি এই পাশে নিয়ে আসি। আসার পরে দেখলাম যে এই পাশে অনেকগুলো লোক অপেক্ষায় আছে ওই নৌকায় চড়ে ওই পাশে যাবে, মোটামুটি বেশ অনেকগুলো লোকই। তো নৌকাতে যখন সবাই উঠলো, একদম যেহেতু বললাম ভাঙ্গা নৌকা, নৌকার অবস্থা ভালো ছিল না, যখন সবাই উঠলো ওঠার পরে আপনার নৌকাটার অবস্থা মানে প্রচুর লোক হয়েছে, ওর যে মানে যাকে বলে ওভারলোড। তো শম্পা ও বলল যে আমার ভয় করতেছে, আমি এই নৌকায় চড়ে যাব না, পরবর্তীতে লোকগুলো পার হয়ে আসলে আবার নৌকা নিয়ে আসো, তারপরে পারব। যেহেতু আমরা এভাবে যাতায়াত করে অভ্যাস, নৌকা এবং পানি এক মোটামুটি সমান্তরাল, যেহেতু অনেকগুলো লোক উঠছে আর কিছু অনেক মোটা জাতীয় কিছু মহিলা উঠছিল নৌকাতে, যার ফলে নৌকাটা একদম পানি ছুঁই ছুঁই একটা অবস্থা। তো যেহেতু ছোটবেলা থেকে দেখতেছি যে এইভাবে আমরা যাতায়াত করি, কোনোদিন নৌকা ডুবি হয় নাই, সেহেতু আমি আমার স্ত্রী অর্থাৎ শম্পাকে বললাম যে ভয়ের কিছু নেই, আমরা ব্যাপারে যাইতে পারবো, এভাবে তো আমরা যাতায়াত করি। তো আমার আসলে জেদের কারণে বা জোর করার কারণে ও আর কিছু বললো না, নৌকাতে আমরা সবাই সে অর্থাৎ আমি, আমার বর্তমান স্ত্রী, আমার ভাতিজা ভাতিজি এবং আমার স্ত্রীর সাথে আসা একটা ছেলে একটা মেয়ে। তো সচরাচর নৌকায় উঠলো, উঠে যখন নৌকা নিয়ে আমরা আবার আমাদের গ্রামের এই পাশে আসতেছি, তো আসার সময় মানে এই যে বললাম যে নৌকা এবং পানি মোটামুটি সমান্তরাল, তো এক সাইডে একটু কাত হইলে বা এক সাইডে নৌকার এক সাইড যখন একটু লোক বেশি হচ্ছে, ভার বেশি হচ্ছে, তখন সেই পাশ দিয়ে আবার পানি উঠতেছে, তো তখন মানুষজন আবার অপর সাইডে একটু ভার দিচ্ছে, অর্থাৎ নৌকার অপর সাইডে আবার সবাই এক সাইডে চলে যাচ্ছে, তখন ওই সাইড দিয়ে পানি উঠতেছে। তো ওটা আমি তো বুঝতে পারলাম যে অবস্থা খারাপ, আর তখনই আমি নৌকা থেকে লাভ দিলাম, আমার ভাতিজাও নৌকা থেকে লাভ দিল, মানে যেন নৌকার ভরটা কম হয়, আমরা আসলে একটা ভয়ের মধ্যেই ছিলাম যে নৌকাটা ডুবে যায় কিনা। তো নৌকা যখন আমরা লাভ দিলাম, আমি আমার ভাতিজা একবারে নদীতে লাভ দিলাম, নৌকা ধরে আসি, তো এর মধ্যেই এই যে দুই পাশে লোকজন যাতায়াত করতেছে, মানে এক পাশে লোক গেলে নৌকা সেই সাইডে পানি উঠতেছে, আবার অপোজিট মানে অপোজিট সাইডে মানুষ যাচ্ছে সেই সাইড দিয়ে পানি উঠতেছে, এইরকম করতে করতে একটা সময় নৌকাটা পানিতে ডুবে যায়, মানে ওই অবস্থায় নিচ থেকে ডাবাই যায়। তো গেলে আমার ভাতিজি তখন খুবই ছোট, মানে সাঁতার পারত না। তো শম্পা ও করছে কি, ওই আমার ভাতিজিকে হচ্ছে যে আমার ওর হাতে মোবাইল টোবাইল ছিল আমার, সেগুলো ফেলে দিয়ে, দুইটা মোবাইল ছিল সেগুলো ফেলে দিয়ে আমার ভাতিজিকে ধরছে। আর তো নৌকা ডুবে গেলই, সবাই তো হচ্ছে যে নৌকা থেকে পড়ে গেছে পানিতে। তো এখানে একটা বিষয় বলি, যে নৌকাটা মানে যে নৌকাটা যে জায়গায় ডুবে গেছে পানিতে, ওই জায়গার যে স্রোত, সেই স্রোতটা মানে নদীর মাঝখান দিয়ে যায়নি, ঠিক আমাদের গ্রামের সাইডে যে নদীর পাড়টা আছে ওই মানে ওই নদীর স্রোতটা ঠিক আমাদের ওই গ্রামের যে সাইডে পাড়, ওই পাড় দিয়ে চলে গেছে। তো যে জায়গাটা নৌকা ডুবছে ঠিক স্রোতটা ওই ওই জায়গার স্রোতটা ঠিক আমাদের নদীর, আমাদের গ্রামের ওই পাড়ের যেটা আছে ওই পাশে, ওই পাশ দিয়ে মানে একদম ঘেঁষে গেছে আর কি। তো নৌকা যখন ডুবে গেল, আমার স্ত্রী তো আমার ভাতিজিকে ধরে আছে, মানে ওই অবস্থায় নদীর মধ্যে পানির মধ্যেই, আর আমি পানির নিচ থেকে সবসময় ওদের উপরে রাখার চেষ্টা করতেছি। আমি মানে পানির মধ্যে ডুব দিয়ে ওদের মানে আমার ওয়াইফের পা ধরে উপর দিকে তুলে রাখার চেষ্টা করতেছি। এর মধ্যেই বিষয়টা, উপর থেকে তো লোকজন দেখছেই, ওখানে যে রান্না বান্না করতেছে সেই লোকজন, বেশ অনেক লোকজনই ছিল। তো ওরা দেখার পরে ওরা তো দৌড়ে চলে আসছে, আসার পরে এই যে একটা স্রোত, সবাই তো ভেসেই যাচ্ছে নৌকা দিয়ে, মানে সরি পানিতে ভেসেই যাচ্ছে। তো এই স্রোতটা আপনার ওই যে বললাম আমাদের গ্রামের ওই পাড়ে, অর্থাৎ নদীর ওই পাড়ে স্রোতটা গেছে, সবাই ওখানে আসে, লোকজন অনেকেই লাভ দিল পানিতে দিয়ে। আমি ওদের তো উপরে করে রাখার চেষ্টা করতেছি যেন কেউ ডুবে না যায়। তো একটা সময় আমি দেখলাম যে আমার স্ত্রী, আমার ভাতিজি, আমার ভাতিজা তো ইয়ে পারতই, সাঁতার পারতই, আমার ভাতিজিকে বা অন্যান্য যারা ছিল, ছোট বাচ্চারা যারা ছিল বা যারা হয়তো অল্প অল্প একটু সাঁতার পারত, সবাই তো নদীতে লাভ দিয়ে ওদের নদী থেকে টেনে তুলছে। তো আমার মানে আমি ক্লান্ত হয়ে গেছিলাম পানির মধ্যে, যেহেতু ওদের সব সময় আমি পানির নিচ থেকে সাপোর্ট দিচ্ছিলাম যেন ডুবে না যায়। তো আমি নদী থেকে মানে আমি কিন্তু সাঁতার পারতাম, তো আমি নদী থেকে যখন নদীর ভিতর থেকে যখন মাথা একটু উঁচু করে দেখলাম যে সবাইকে তোলা হয়েছে, মানে সবাই উঠতে পারে নাই, মানে আমার ভাতিজি বা যারা আমার হচ্ছে যে আমার ওয়াইফ বা তাদের সাথে যারা আসছিল তারা খুব সেফলি ভাবেই ওদের লোকজন ওদের বাঁচাইতে পারছে। তো আমি এটা দেখে জাস্ট একটা স্বস্তি পাইলাম যে না ঠিক আছে, কোনো কিছু হয় নাই, মানে একটা ভয় তো কাজ করতেছিল নৌকা ডুবে হলে যেমন হয় আর কি। এর মধ্যেই আমি কিন্তু পানির মধ্যেই আছি, আর ওখানে কিছু ধনসি বলে, আমাদের এখানে ধনসি বলে, মানে ধনসির গাছ, যেটা আসলে কোনো কাজের না, ওই আপনার ওই গাছটা লাগাই হচ্ছে যে গাছ বড় হইলে ওটা শুকায় আর কি, খড়ি করে, খড়ির জন্য করে, ওটার কোনো কাজ আছে কিনা আমার জানা নেই। তো অনেকেই ওই ধনসির গাছ ধরে, ওই স্রোতের মধ্যেই ধনসির গাছ ধরে আটকায় ছিল, লোকজন উপর থেকে আসছে, আসার পরে সবাই অনেকে নামে, অনেকে টেনে তুলছে, অনেকে আবার হচ্ছে যে কলা গাছ কেটে আসে সেটা সাপোর্ট করে নিয়ে আবার তাদেরকে তুলে নিয়ে গেছে। তো আমি সখন দেখলাম যে আমার, যেহেতু আমার পরিবারের সবাই সেফ, আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম পানির মধ্যেই, আমি নদীর মধ্যেই। ঠিক এই সময় একটা ছোট্ট মেয়ে, আমি সেটা আগে বুঝতে পারি না, আমি দেখলাম যে পিছন থেকে একজন কেউ আমায় জড়িয়ে ধরছে। তো যখন জড়িয়ে ধরলো, মানে পানির মধ্যেই জড়িয়ে ধরলো, তখন আমি আসলে পানির নিচে চলে গেলাম, অর্থাৎ তার ভরের কারণে আমি পানির নিচে চলে গেলাম। চলে যাওয়ার পর ও তো আমার গলার চাপ ধরে আছে, এদিকে আমি তো পানির মধ্যে নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন করলাম কি, আমি জোর করে তার হাতটা আমার গলা থেকে ছোটায়, মানে ওর গলা থেকে, আমার গলা থেকে ওর হাতটা সরায় নিলাম। নেওয়ার পরে পিছনে যখন মানে আমি তার দিকে ঘুরলাম, পানির মধ্যে কিন্তু এগুলো হচ্ছে, পানির মধ্যে ঘোরার পরে যখন আমি তার দিকে ঘুরে যখন তাকে একটা ধাক্কা দিলাম, কারণ ওখানে তো আমারই নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নাই, মানে আমারই তো বেহাল অবস্থা। যখন আমি তাকে ধাক্কা দিলাম, তখন দেখলাম, আসলে কথাটা বলা ঠিক হবে না কিনা তবে অবশ্যই বুঝে নিই, আমি যখন তার বুক বরাবরে ধাক্কা দিলাম, তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে কোনো একটা মেয়ে, এবং অল্প বয়সী কোনো একটা মেয়ে। আমি তাকেই ধাক্কা দিয়েছি, একটা অল্প বয়সী মেয়ে। পরবর্তীতে আমি জানলাম যে আসলে ওই বয়সের মেয়েরা বা আমি যে এরকম বয়সটা আন্দাজ করছি বা যে আমার গলা চাপে ধরলো, তারপরে আমি তার গলাটা মানে আমার গলা থেকে হাতটা সরালাম, তারপর কিছু অর্ধেক হয়ে যে আমি ধাক্কাটা দিলাম, এমন কোন মেয়ে সেই সময় নদীতে ছিল না। এটা একটা আশ্চর্য ঘটনা, আমি তাকে দেখিও নাই। তো আমি উঠলাম, মোটামুটি অনেকেই তো পারে উঠে গেছে, এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা মিসিং, একটা না দুইটা, সরি দুইটা বাচ্চা মিসিং, একটার বয়স কত হবে 4-4.5, আর একটার বয়স হবে হচ্ছে 15-16 এরকম একটা বয়স। ছেলেটা খুব স্বাস্থ্যবান ছিল, যার 15-16 বছর বয়স। তো আমি কোন রকম ভাবে লোকজনের উপর থেকে নদীর ভিতর থেকে চিল্লাপাল্লা করলাম যে আমি পারতেছি না সাঁতার, আমার শরীর মানে আমি ক্লান্ত, আমি পারতেছি না। দুইজন আসে নদীতে, নদী থেকে আমাকে উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার আসলে পরনে যে লুঙ্গি ছিল, আমার গ্রামে যেভাবে লুঙ্গি পরি, লুঙ্গিটা একদম পরনে ছিল না, বাসা থেকে একটা লুঙ্গি আনালাম। আনার পরে উপরে উঠলাম, উপরে উঠার পরে আমার আসলে বমন শুরু হয়ে গেল, যেহেতু শরীর দুর্বল ছিল মনে হয়, আমি আসলে ভিতরে ঢকলটা নিতে পারি নাই নদীর ভিতরে, আমার বমন শুরু হয়ে গেল। আমাকে নিয়ে চলে গেল হাসপাতাল, আমার মা বা আমার পরিবারের লোকজন আমাকে ওই অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে আসলো। সে সময় জানতে পারলাম যে দুজন যে পানিতে মিসিং ছিল, একটা যে ছোট বাচ্চা যার বয়স 4-5 বছর, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, সে মারা গেছে, এবং 14-15 বছর বয়সের যে সে হচ্ছে যে মিসিং, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা যখন সবাই জানলো, প্রচুর লোকজন, কয়েকটা গ্রাম থেকে লোকজন আসলো, মানে যা হয় আর কি, নৌকা ডুবে হইলে বা এরকম একটা ঘটনা ঘটলে অনেক উৎসুকতা আসে, আসলো। আমি তো সেই সময় হাসপাতালে, ঘটনাটা ঘটে কিন্তু ঠিক দুপুরবেলা, যখন হচ্ছে নামাজের সময়, জুম্মার নামাজের সময়। তো আমি শুনলাম যে ছোট বাচ্চাটা মারা গেছে, ওকে পাওয়া গেছে কিছুক্ষণ পরে, কিন্তু তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তো সেই সময় চেয়ারম্যান আমি আবার সন্ধ্যের দিকে হাসপাতাল থেকে ডিসচার্জ হই, বাসায় আসি, আসার পরে আবার সেম সমস্যা হয়, আমি আমার বমন করতে থাকি। পরবর্তীতে আমাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো পরের দিন সকালবেলা আমি সুস্থ হয়ে আসি, আসার পরে হচ্ছে দেখলাম যে মানে নদীর দুই পাশে হাজার হাজার মানুষ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল আসছে, ইয়েনু পুলিশ, মানে মোটামুটি সবাই। আমার বলা চলে যে আমি এত মানুষ মানে আমার ওইভাবে দেখা হয় নাই, মানে হাজার হাজার মানুষ আসছে দুই পাশে, ওই যে 14-15 বছরের বাচ্চাটা, একে খুঁজে পাওয়া যাচ্ছে না, নৌকাও নেই, নৌকা ডুবে গেছে, নৌকাও পাওয়া যাচ্ছে না, ছোট বাচ্চাকেও ওই ছেলেটাকেও পাওয়া যাচ্ছে না। তো আমি লোকমুখে জানতে পারলাম যে সকালে, অর্থাৎ আমি মনে সরি সকালে না, আমি হাসপাতাল থেকে আসছি দুপুরবেলা, সকালবেলা সেই যেদিন নৌকা ডুবিটা হয় সেদিন বিকেলবেলায় ডুবুরি আসছিল, ডুবুরি আসার পরে ওকে অনেক খোঁজাখুঁজি করছে, পায় নাই, নৌকাও পায় নাই, ওই ছেলেকেও পায় নাই। তো এটা একটা হয় যে ডুবুরিরা, আমি নিজের কানে শুনি নাই, তবে এটা বেশ একটা ঘটনাটি রুটে দেয় বা সবার মুখে মুখে থাকে, সেটা হচ্ছে যে ডুবুরি যখন, দুজন ডুবুরি আসলো মনে হয়, ওরা যখন খোঁজাখুঁজি করে, যেহেতু পানি অনেক ছিল, ঘোলা ছিল পানি, অনেক ডুবাডুবি সরি অনেক যখন খোঁজাখুঁজি করার পরে একটা সময় যখন না পেয়ে ডুবুরিরা উঠে আসে নদী থেকে, তখন নাকি তারা বলে গেছিল যে ওরা ডুবুরি যখন নদীর গভীরে যায় নৌকা এবং ওই ছেলেটাকে খোঁজার জন্য, যে তারা নাকি দেখে, মানে ওই ডুবুরির মধ্যে একজন নাকি দেখে যে একটা বয়স্ক মহিলা, তার আকার আকৃতি কেমন ছিল সেটা অবশ্য জানা যায়নি বা সে বলেওনি বা আমরাও জানতে পারিনি, খালি শুধু বললো যে একটা বুড়ি, একটা বুড়ি ওই ছোট বাচ্চা মানে সরি ওই ছেলেটাকে ধরে আসে, ছেলেটা মারা গেছে, এবং যখন ডুবুরিটা তার সামনে গেছে, বুড়িটা নাকি অনেক ডুবুরির উপর অনেক রাগান্বিত হয়েছে এবং বলছে যে ও দুনিয়াতে নাই, মানে ওকে তো মেরে ফেলছে, তো একে এখন তুই চাইলে নিয়ে যেতে পারবি না, ঠিক 24 ঘন্টা পর ও আপনি আপনি ভেসে উঠবে। এ কথা নাকি শোনার পর ডুবুরিরা চলে আসে এবং সেদিন খোঁজাখুঁজি বন্ধ থাকে। যাই হোক, তারপরেও নিয়ম অনুযায়ী পরের দিন অর্থাৎ ঘটনার পরের দিনও খোঁজাখুঁজি চলে। উৎসুক জনতা বা গ্রামের কিছু লোকজন যারা থাকে, মানে সাহসী লোকজন যারা থাকে, তারাও নৌকাতে সরি নদীতে নামে বাচ্চাটাকে মানে ছেলেটাকে খোঁজার জন্য। তো আমি তো পরের দিন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে চলে আসছি বাসায়। আসার পরে আমিও দেখতেছি ছেলেটাকে খুঁজতেছে, তো পাই নাই। কিন্তু আশ্চর্যের ঘটনা হচ্ছে, লোকমুখে যেটা আমি শুনলাম বা সবাই বলা বলি করতেছিল বা সবার যে মুখে মুখে যে ঘটনাটা ঘটে মানে ঘটে, যে এই যে বুড়িকে দেখছে এবং বুড়ি বলছে যে ঠিক চব্বিশ ঘন্টা পরে ও ভেসে উঠবে। তো আশ্চর্যের ঘটনা এটাই যে ঠিক যে সময় নৌকাটা ডোবে শুক্রবারের দিন, ঠিক একই সময়ে, জাস্ট হয়তো বা কয়েক মিনিটের একটু কম বেশি হবে, ঠিক ওই সময়ই আমাদের এখানে হচ্ছে যে নদীটা গেছে স্রোতের কারণে আশ্রয় নামক গ্রামে, আমাদের যেখানে নৌকাটা ডুবে সেখান থেকে মোটামুটি 500 বা 600 মিটার দূরে, ঠিক একই সময়ে, জাস্ট কয়েক মিনিটের ব্যবধান, আমি জিনিসটা লক্ষ্য করছি, জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে ওই ছেলেটি ভেসে ওঠে এবং লোকজন তাকে খুঁজে পায়। তো যাই হোক, তারপরে ছেলেটাকে নিয়ে আসা হয়। ছেলেটা তো এমনিতে মোটা ছিল, তারপরে ও একদিন পানির নিচে আরো ছেলেটা ফুলে যায়। তো যাই হোক, একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। তারপর থেকে বিষয়টা মুখে মুখে চলে আসে, এই যে বুড়ির ঘটনা। মানুষজন আর ওইভাবে নদীতে নামে না, খুব প্রয়োজন না হলে নদীতে নামে না, বেশ একটা ঘটনা ঘটে যায় বা রাত্রে কেউ ওইভাবে যাতায়াত করে না, মানে কিছুদিন এরকম হয়। তো আশ্চর্য ঘটনা আমার এটাই লাগলো যে আগের দিন যে ডুবুরিরা বলে গেল যে ঠিক চব্বিশ ঘন্টা পরে ও ভেসে উঠবে, এর আগে ওকে পাওয়া সম্ভব না। তো আমিও আসলে লক্ষ্য করে দেখলাম ঠিক চব্বিশ ঘন্টা পরেই ছেলেটা ভেসে ওঠে আর কি, মানে একাই একাই, ওকে ওইভাবে খুঁজেও লাভ হয় না, খুঁজে পায় না, একাই একাই নদী থেকে ভেসে ওঠে। যা ঘটনাটি কতটুকু ভয়ানক আমি জানি না, তবে খালি একটা বিষয় কল্পনা করুন যে নদীর মধ্যে আমাকে যে গলা চাপ ধরে ধরলো, গলা চেপে ধরলো, আমি পানি নিচে গেলাম, আমি তার দিকে হয়ে তাকে ধাক্কা দিলাম, ওই বয়সের কোনো মেয়ে সে সময় নদীতে কেউ ছিল না, মোটামুটি সে সময় সবাই ওই দুইটা ছেলে মিসিং ছাড়া সবাই মোটামুটি পারে উঠছে, লোকজন ওদের বাঁচাইছে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ঠিক চব্বিশ ঘন্টা পরেই ছেলেটা মৃতদেহ পানি থেকে ওঠে, এর আগে কোনোভাবে খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি। যাক, ঘটনাটা হয়তোবা ভয়ের না, কিন্তু আসলে যার সাথে ঘটে সেই বুঝতে পারে যে আসলে ঘটনাটা কেমন। যাই হোক, আমার ঘটনাটা সিলেক্ট করলে অবশ্যই রাসেল ভাই জানাবেন। আর আমি তো আসলে ওইভাবে কখনো কোনো ঘটনা কোথাও পাঠাই নাই, তো একটু কথা বলার মধ্যে হয়তো বা অগোছালো হতে পারে, মানে আমি ওইভাবে গোছাই বলতে পারলাম না। তো এই তো আসলে ঘটনা ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এই মুহূর্তে আমি আরো একটি অডিও ক্লিপে যেতে চাই, আর তার আগে আপনাদের একটু জানাই, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা এখনো পর্যন্ত বেল আইকনটি ক্লিক করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের ঘটনায়।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম রবিন, আমি ফেনী জেলা থেকে বলছি। আমার ঘটনা, আমার সাথে বেশ কিছু ঘটনা আছে, তো সেই ঘটনা থেকে আমি একটি মাত্র ঘটনা শেয়ার করব। পরবর্তীতে আমি আমার ঘটনাগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে পরিবেশনা করব। এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আনুমানিক 2017 সালে ঘটেছে। 2017 সালে ঘটনাটি ফেনী জেলার সদরের উপরেই মহিফালের একবার মফস্বল একটি জায়গা, যে কারণেই আমি মহিফাল উল্লেখ করেছি, কিন্তু বাসাটার নাম কিংবা ওয়ার্ড নাম্বার আমি উল্লেখ করছি না। ঘটনাটা একটি সাততলা ভবনের। সো আমি ঘটনায় চলে যাই। 2017 সালে আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি তখন। তো সেই ক্ষেত্রে আমি সবসময় ইউনিভার্সিটির আগে কলেজ লাইফেও আমি ম্যাচে থাকা, ম্যাচে না, আমি বাসা নিয়ে থাকতাম, তবে আমি একা বাসা নিয়ে থাকি সবসময়, আমি রুম শেয়ার করি না। তো সেই ক্ষেত্রে আমি এখানেও একটি সাততলা বাসাতে ভাড়া নেই, সেটা আমারই একজন ভাগিনা পরিচিত, তারই বাসা। এখানে তিনতলা পর্যন্ত কমপ্লিট ছিল আর উপরের তলাগুলা কাজ চলতেছিল, আন্ডার কনস্ট্রাকশন। তিনতলা পর্যন্ত কমপ্লিট, তিনতলায় ভাড়াটিয়ারা যারা বাড়ির মালিক তারা থাকতো, আর দ্বিতীয় তলায় দুজন লোক থাকতো, পল্লী বিদ্যুতে চাকরি করতো, আর নিচে গ্রাউন্ড ফ্লোরে আমি থাকতাম। আমার সাথে কথা হয়েছিল আমাকে ছাদের চিলকটা যে রুমটা সেটা কমপ্লিট করে দিলে আমি উপরে উঠে যাবো, আপাতত আমি নিচে থাকবো গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আমি বলি দুটো রুম, একটি আমার রুম, আমার রুম বরাবর সিঁড়ি, সিঁড়ির সাথে আরেকটা রুম। সো দুটো রুম নিচে রাখা হয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন আসলে, নিচে নিচেও একটা রুম কেউ স্টোর করার জন্য রাখে। তো সেই ক্ষেত্রে আমি উঠি, ওটা প্রথমে একদিন দুই দিন আমি রুম ক্লিন করি, সবকিছু ক্লিন করে আমি থাকতে শুরু করি। তিন দিনের মাথায় আমি যখন বের হব রুম থেকে যখন আমি বের হব, গেট খুলে বের হলাম, ওইখানে এলাকার কিছু স্থানীয় ছেলে ফেলে আছে, তারা আমাকে বললো, হ্যাঁ ভাইয়া এবারে বাসায় তো ভূত আছে, আপনি এই বাসায় কেন উঠছেন, এই বাসায় তো অনেক সমস্যা আছে, এ বাসায় ভূত আছে। আমি আসলে বিষয়টা পাত্তা দিই না, এই বাসায় সমস্যা আছে এটা আমাকে একটা কাজের বুয়া, যেটা বাড়িওয়ালার কাজের বুয়া, সে আমাকে বলছে। তো আমি আসলে পাত্তা দিই না, আসলে সেই সময়টা ছিল রক্ত গরম, ইউনিভার্সিটি শেষ করছি, ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, ইন্টারমিডিয়েট শেষ করছি, আর আমার লাইফে তখন ট্র্যাজেডি চলতেছিল। ট্র্যাজেডি যে কোনো একটা ব্যাপার, পার্সোনাল ট্র্যাজেডি চলতেছিল, যার কারণে আমি কিছুই ভয় পাচ্ছিলাম, ভয় আমাকে স্পর্শই করছে না। আমি একাই থাকতে শুরু করি, মাঝে মধ্যে আমার বন্ধুরা আসে থাকে। আমি রাত বেশি রাত পর্যন্ত দেখা গেছে ছাদে বসে থাকি একা একা, ছাদেই থাকা হয়। তো আমার যে, আমি যে রুমটাতে থাকি তার অপোজিটে আরেকটা যে রুম আছে ওইখানে একজন মহিলা থাকে, মেয়ে বলতে পারেন, ওর হাজবেন্ড সব এখানে থাকে। ওর হাজবেন্ড হচ্ছে ট্রাক ড্রাইভার, হ্যাঁ ট্রাক ড্রাইভার, ওদের একটা ট্রাক আছে ওটাই চালায়। হ্যাঁ, তো ওই মহিলা আমাকে একদিন আমার সাথে দেখা হঠাৎ আমাকে বললো, ভাইয়া আপনি ছাদে কেন বসে থাকেন, আপনি ছাদে যাবেন না, ছাদে যাবেন না ভাই, আপনি দরকার হলে আমাকে আমার রুমের সামনে আমি আপনাকে চেয়ার টেবিল দিয়ে দিব, আপনি এখানে বসে চা খাবেন, এখানে বসে থাকবেন, তারপর আপনি ছাদে যাবেন না। আমি এটা শুনে অদ্ভুতের কি বলে, আমি ছাদে যাবো না, মানে যাক আমি পাত্তা দিই না। আসলে আমি তখন খুব কম কথা বলতাম, আমি খুব রুডলি আচরণ করতাম, কার সাথে কথা বলতাম না, আমি আমার ট্র্যাজেডি নিয়ে পড়ে থাকতাম, আমি এসব ভূত আমার, আমি সাধারণ মানুষের সাথেই কথা বলতাম না। যাই হোক, আমি এইভাবে কন্টিনিউ করি। এই মহিলা আমাকে আরো একদিন ধরছে, ভাই আমি আপনার পায়ে বলে আমাকে, আমি আপনার পায়ে পড়ি, আপনি ছাদে যাবেন না, আপনি এখানে আড্ডে দেন, আপনি ছাদে যাবেন না ভাই, ছাদে সমস্যা আছে। আমি পাত্তা দিই না, আমি বলছি কি সমস্যা, আমি হাসি দিই, কোনো সমস্যা নাই, আপনি যেগুলো বলতেছেন এটা সমস্যা। তো একদিন আমি গতকাল ছাদে উঠি, আমার সাথে ছাদে কখনোই কিছু হয়নি, আমি কিছুই দেখতেছি না, আমি কিছুই বুঝতেছি না, আমার ভয় আমার ভিতরে স্পর্শ করছিল, আমি জানি না। তো একদিন আমি ছাদে উঠি, ছাদে উঠার পর আসলে বেসিক্যালি যখন মানুষ খুব মানে দুঃখে থাকে তখন যে স্মোক করে, স্মোকটাও আসলে নিরিবিলিতেই করে। তো আমি নিরিবিলি স্মোক করতেছি এক কোনায় ছাদের, ছাদ থেকে ছাদের উপরে টাঙ্কি, হ্যাঁ আমি টাঙ্কির উপর উঠে বসি, যখন আমি পুরো শহরটা দেখতে পারি, কারণ আমার বাসাটা ছিল মহিফাল হাইওয়ে, ছয়তলা, সিক্স লেন হয়েছে, এখানে ছয়টা রাস্তার লাইন করা হয়েছে, খুব সুন্দর দেখা যায়, ফ্লাইওভার আছে। আমি ওইখানে উঠে বসে আছি, এমন সময় আমি ট্যাঙ্কের উপর থেকে দেখতেছি নিচে বাঁশ রাখা হয়েছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন, অনেকগুলো বাঁশ রাখা হয়েছে বাঁশের উপরে। হ্যাঁ, কেউ মানে কেউ পাড়া দিয়ে উঠতেছে, বাঁশগুলো কচমচ কচমচ করতেছে। ভাবলাম বিড়াল কিংবা বাতাস, যেগুলো সাততলার উপরে বাতাস সবসময় থাকে, এমন অবস্থায় আমি আর কেয়ার করলাম না সেটা। এবার বললাম বাঁশগুলো নড়তেছে, বাঁশগুলো অনেক লম্বা লম্বা বাঁশ, এগুলো কনস্ট্রাকশনের জন্য রাখা হয়েছে এখানে, একদম লম্বা বাঁশগুলা। এগুলো এই জায়গা থেকে ওই জায়গায় নড়াচড়া করতেছে, কে যেন হাত দিয়ে সরাই ফেলতেছে, আমি সেটা আমি দেখছি। বিষয়টা দেখার পরে জিনিসটা হয়তো বা পাগলামি হবে, আসলে আমি জানি আমি কে রে, আমি এভাবেই বললাম যে কে রে, এমন করস কে লেগা, নাম নেমে যায় এখান থেকে, মাথা গরম হওয়ার আগে নেমে যায়। আমি আসলে এই ঘর ভূতের যে সিনটা, এটা আমার সাথে এর আগেও একবার হয়েছে। সো আমি এরকমই করি যখন এমন হয়, আমি আসলে কথা বলার চেষ্টা করি। এর আগে একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমাকে পিছন থেকে মনে হচ্ছে কেউ যেন আসছে, একবার দুইবার তিনবার পর আমি রাস্তা ঘাড় ঘুরে দাঁড়াই, বলছি কে রে আমাকে কেন ডিস্টার্ব করতেছিস, হ্যাঁ মাথা গরম হওয়ার আগে ভাগ, ওই দিনও সেম যা মাথা গরম হওয়ার আগে যা নেমে যা। তো আসলে ওদেরকে বলছি, তারপর আমার কাছে একটু ভয় লাগছে, তারপর আমি নেমে গেছি হাতের সাথে, আমি নিজেই নেমে গেছি। নেমে যাওয়ার পরে এরকম দিন যাচ্ছে, রাত যাচ্ছে, একদিন আমি রাতে ঘুমাইতেছি, তো আসলে আমি ম্যাট্রিক্স নিচে যে আমাদের গ্রামের দর্শক বলে আমি একটা ফোম যে কার্মো যেটা আছে বেড আর কি, তো আমি ওটাই বিছাই শুই। গরমকাল ছিল, গ্রাউন্ড ফ্লোরে আমি শুই, আমি আমার দরজার ফাঁক দিয়ে রাতে দুই থেকে তিনটা হবে, আমি দরজার ফাঁক দিয়ে হ্যাঁ নিচে দিয়ে আমি ছায়া দেখতে পাচ্ছি, যে দরজার নিচে দিয়ে কেউ হাঁটা চলা করতেছে যাচ্ছে, একটা কিছু ছায়া আমি অনুভব করতে পারতেছি, যে ছায়া মানুষ মানুষ তো যে কেউ এখানে চলাফেরা করতে। আমি দরজার ফাঁক এটা দেখে আমার অনেকক্ষণ চুপ হয়ে আসি, পরে ভাবলাম একটু উঠে দেখি ফাঁক দিয়ে, উঠলাম, উঠে ফাঁক দিয়ে দেখলাম, দেখলাম যে একটা লম্বা জুব্বা পরা লোক হাতে হাতে এটা গাছের মনে করেন গাছের একটা একটা ঢাল পাতা সহ, এটা মানে বিরল একটা গাছের ঢাল, গাছের পাতাগুলো আমার কাছে অপরিচিত মনে হচ্ছে, হাতের ভিতরে কালো কালো, আমার কাছে এটা মনে হয়েছে এটা হচ্ছে কালিজিরার মতো, এখন এগুলো ছিটাচ্ছে বাড়িতে, এগুলো ছিটাচ্ছে আর ইয়ে করতেছে, ওই এটা দিয়ে বাড়ি দিচ্ছে বিভিন্ন জায়গায় গাছের ছালটা দিয়ে। তো আমি এটা দেখার পরে আমি কিন্তু দরজা খুলি না, দরজা খুলি না, দরজা না খুলতে এটা যেহেতু হুজুরের মতো আমার কাছে লাগছে, খুবই ভালো লাগছে, যে না এটা তো খারাপ হতে পারে না, কেউ যেই হোক এটা ভালো, আমি আমার মতো শুয়ে গেছি, প্রত্যেকে তো আমার সঙ্গে ঘুম ছিল, আমি যে শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে এরকম একদিন গেল, এরপর দিন সেম টু সেম আমি শুয়ে গেছি রাতে দশটা কিংবা এগারোটা। ওই দিন আমার ফ্রেন্ড ছিল, আমার দুটো ফ্রেন্ড ছিল আমার সাথে, রাত সাড়ে এগারোটা হঠাৎ আমার দরজায় ধুমধুম আওয়াজ, ধুমধুম আওয়াজ, আমাকে ওই পাশ থেকে বলতেছে ভাইয়া ভাইয়া দরজাটা খুলেন, দরজাটা খুলেন ভাইয়া, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি দরজাটা খুললাম, খুলে দেখি কি ওই মহিলাটা, ওই মহিলাটার গায়ে শুধুমাত্র ব্লাউজ আছে আর পরনে একটা যে শাড়ির নিচে তারপর এরকম আর গায়ে কোনো কিছুই নেই। হ্যাঁ বলতে পারছি মহিলাটা, তার ভাই দরজা খুলেন ভাই আমার বাঁচান, আমার ঘরে ঢুকান। পরবর্তীতে আমি তো হতভাগ্য, আমি তো এইভাবে একা এটা তো ঢুকানো যাবে না, এটা তো সমস্যা হতে পারে, কিন্তু মহিলা মানুষ আর মহিলাটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা ধারণা দিই মহিলাটা অত্যন্ত সুন্দর ছিল, মানে এত সুন্দর মহিলা আমি খুব কম দেখছি, আমি খারাপ দৃষ্টিতে দেখছি না, মহিলাটা আসলেই সুন্দর ছিল। তো যাই হোক, আমি আমার বন্ধুদেরকে ডাকি, বন্ধুরা হাসে, তারপর আমি ঢুকাই সবার সামনেই, কারণ আমি একা, এটা সমস্যা ইস্যু হতে পারে। ঢুকানোর পরে তখন মহিলাকে বসালাম, বসানোর পরে মহিলাটা অনেকক্ষণ কথাবার্তা বলছিল, চুপচাপ বসে আছে, পানি দিলাম, পানি খেল, তারপর আমাদেরকে বললো ভাই আমার সাথে একটু ওই রুম আমার রুমটাতে যাবেন, আমার রুমটাতে একটু চলেন। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই মিলে গেলাম। যাওয়ার পরে রুমে যাই, দেখি যে উমা রুমের ভিতরে সমস্ত জায়গায় তাবিজ লিখা, সাদা পেপারে আরবি লেখা, অনেক কিছু রুমের চারপাশে তাবিজ তাবিজ তাবিজ, এবং রুম থেকে একটা মানে কেমন যেন একটা বিদ্যুৎ গন্ধ। সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তখন মহিলাটা সবকিছু আস্তে আস্তে খুলে বলল যে বাসাতে সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে এই বাসাতে, শুধু বাসায় সমস্যা না, মহিলাটার সাথে নাকি সমস্যা আছে। মহিলাটার সাথে নাকি সমস্যা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। মহিলাটার সাথে নাকি সবসময় যেখানে কোনো অশরীরী কিছু থাকে, খারাপ কিছু থাকে, ওই মহিলাটার সাথে ওটা সমস্যা করে, ওটা সমস্যা হয়। এখন মহিলার কথাটা ছিল এলোমেলো, যে বাসায় সমস্যা আছে, মহিলারও সমস্যা আছে, আর মহিলাটা অত্যন্ত সাদা সুন্দর। আমার কাছে মনে হয় এই টাইপের মেয়েদেরকে জিনেরা আকৃষ্ট করে বেশি, এটা সমস্যা হতেই পারে। তো মহিলা বলল, মহিলা দুর্বিষহ জীবন, মহিলাকে কে যেন ধরতে চায়, জানলা দিয়ে কে যেন আসে, মহিলাকে যেন ধরে, মহিলা ঘুমাচ্ছে রাতে, মহিলার উপর থেকে মহিলার গায়ের উপর থেকে কাঁথাটা টান দিয়ে সরিয়ে ফেলে, মহিলাকে টান দিয়ে নিচে নামায় ফেলে, হেসকা টান দিয়ে নিচে নামায় ফেলে, পিতকিত অবস্থার জিনিসপত্র সব ভাঙচুর করে, মহিলা সাইকো থাকে, মহিলার জামাই ট্রাক ড্রাইভার অতি রাতে আসে উনি। তো মহিলার দেখতে আমাদের এই ভাষার নাকি ভাষাতে নাকি একশো কতটা, হ্যাঁ মহিলারই কথা, একশো কতটা যেন জিন আছে আসে, নাকি সমস্যা খুব। তো পরবর্তীতে মহিলাকে আমরা ওই দিন বাসায় রাখলাম, ওই দিন ও সবকিছু ঠিকঠাক করে অনেকক্ষণ বসেছিলাম। মহিলা ওই দিন আমাদেরকে একটা কথা বলতে বলি, ওইটা রমজানের সময় ছিল, মহিলাটা কিছু জিনিস বানাইছিল খাওয়ার জন্য, এগুলো আমাদের খাইতে দিচ্ছে রাতে। মানে মহিলার সাথে আমরা কিছু টাইম স্পেন্ড করতেছি মহিলার হাজবেন্ড আসা পর্যন্ত, যেহেতু মহিলাটা ভয় পাইছি। সেই ক্ষেত্রে মনে হয় কিছুক্ষণ আমরা স্পেন্ড করলাম, আরো অনেক কিছু জানলাম। মহিলাটা আসলে অনেক আগ থেকে সমস্যা, ছোটবেলা থেকে ওকে পড়ি, এগুলো দেখলে একটু অ্যাট্রাক্ট হয়, স্বাভাবিক। তো এখানে একই অবস্থা, ওই দিন কথাটা বলে আমরা পাত্তা দিই না, আমরা তিন চার জন আসি, আমরা ঘুমাই যাই। ঘুমাই যাওয়ার পরে এমনি চলতেছে, ঠিক আছে। মহিলা মাঝে মধ্যে আসে সন্ধ্যাবেলায়, বলে যে ওর সাথে একটু বসতে, এবং মহিলা বারবার বলে ছাদে যায় না, ছাদে যায় না। পরে এমনই একদিন দেখি মহিলার মহিলা সবকিছু, মানে মহিলা তো এমনি প্রায় চিলাচিলি করে, প্রায় রাতের বেলা মহিলার সমস্যা হয়, আমাকে আমাদেরকে ডিস্টার্ব করে, আসেন একটু বসেন। আসলে তখন এত বেশি মানে সাইকো ছিলাম যে এগুলোর প্রতি কেয়ার করতাম না। তারপরও মহিলার কথা বলাতে, মহিলার আমরা যখন সিগারেট খাওয়ার সময় হয় বা ইয়ে করি, তখন মহিলাকে আমরা টাইম দেওয়ার চেষ্টা করি। সাধারণত এমনি মহিলাকে টাইম দেওয়ার চেষ্টা করি, মহিলা দরজার সামনে দাঁড়াই থাকি, ওইখানেই দাঁড়াই সিগারেট খাই। মহিলা বলছে, ভাই আপনারা সিগারেট খাবেন, এখানে দাঁড়াই সিগারেট খান, আমি সিগারেট কিনে দিব, মহিলা ভাবে বলতেছে, আমরা এখানে দাঁড়াই, এখানে দরজার সামনে। যাই হোক, চলতেছে, একদিন দেখি মহিলা ভাষাটা ছেড়ে দিবে, মহিলা বলতেছে, ভাই ভাষাটা তো ছেড়ে দিব, হ্যাঁ চলে যাবো। তো এমনি একদিন যাব বলতে দেখে দিই মহিলা চলে গেছে। আসলে সত্যি কথা, আমি বাইরে ছিলাম একদিন, হ্যাঁ একদিন দুদিন আমি ছিলাম, এর ভিতরে মহিলাটা চলে গেছে, মহিলাটার সাথে আর কোনো দেখা হয়নি। আর সত্যি কথা বলতে কি, ভাড়াটিয়াকে আমরা বলছি যে এই ভাষার সমস্যা, ভাড়াটি আমাকে বলছে যে কি, আসলে ওই এলাকার স্থানীয় পোলা পাইন বা এলাকার মানুষ ভালো না, এই বাসাটা যেন ভাড়া না হয়, তারা কোনোভাবেই চায় না এই বাসাটা কেন উঠুক, তারা বিভিন্ন গুজব তারা ছাড়ে। সেই কারণে আমিও বিষয়টা আর পাত্তা দিই না, মহিলাটা চলে যায়। এরপরে অনেকদিন পর হঠাৎ আমাকে, মানে হঠাৎ মানে রাস্তার উপর, খোলা রাস্তায় বা অনেক সমাগমের ভিতরে মহিলাটার সাথে আমার দেখা। মহিলাটা রিক্সায় করে যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, মহিলাটা যাচ্ছে, আমি মহিলাটা ডাক দিলাম, এই যে আপা দাঁড়ান দাঁড়ান শুনুন, মহিলাটা দাঁড়াইছি। তখন আমি মহিলাকে বিস্তারিত জিজ্ঞেস করলাম চলে গেছেন বা কি সমস্যা। পরে মহিলা বললো যে আমি এখন ভালো আছি ভাইয়া, আসলে ওই বাসাতে যে সমস্যাটা ছিল, এটা হলো এই যে এখানে যে বাসাটা ছিল, এটা একটা পরিত্যক্ত ডোবা ছিল, আগে পরিত্যক্ত ডোবা ছিল, পরিত্যক্ত ডোবাতে এখানে কিছু জিন, এখানে কিছু জিনের বসবাস আছে, জিনগুলো হচ্ছে এখানে কিছু বেয়ারিশ লাশ পালানো হয়েছিল কিছু বছর আগে, এখানে কিছু বেয়ারিশ লাশ, তো বেয়ারিশ মেন লাশ, কিছু মহিলাকে এখানে মেরে, হ্যাঁ এখানে একটা পানি ছিল ডোবা, ডোবাতে ফেলে দেওয়া হয়েছিল, ছোট একটা ডোবা ফেনা যুক্ত, ফেনার নিচেই ছিল, ওই মহিলার ওইখানে ছিল, পরবর্তীতে এরা ওই ডোবাটা পুরে ওইখানে বাসা করছে। সো ওই মেয়েগুলোর আত্মা, ওই বেয়ারিশ লাশগুলোর আত্মা ওই বাসাতে বিচরণ করে। তো এরপরেও আমরা বেশ কিছুদিন ছিলাম ওই বাসায়, অনেকদিন, প্রায় ছয় সাত মাস ছিলাম। তো এরপরে আমার সাথে আমি একটু ভয় পাওয়া শুরু করছি, একটু একটু ভয় লাগতো, তবে আমার সাথে কিছু হয় না আসলে। আমার সাথে আসলে বেসিক্যালি আমি কখনো দেখি না, আমার যে রাশিটা, আমি যেটা মানে গণনা করে জানতে পেরেছি, আমার যে রাশিটা আমি কিছুই দেখবো না, আমার রাশিটা অনেক ভার, অনেক কুফা, তো আমি কিছুই দেখবো না, মানে আমার সামনে থাকলেও আমি এটা ইয়ে করবো না। হ্যাঁ, আমার সাথে আর অনেকগুলো ঘটনা আছে। আমার আমার বাসা থেকে আমার যে বাড়ি, গ্রামের বাড়ি থেকে 30 ফিট দূরত্বে একটা দিঘি আছে। দিঘিটা একদিন এক রাতে হয়েছিল। এটা একবারে দিঘির কুল ঘেঁষে আমার ঘর, আর পাহাড় টিলা বড় বড় ওইটা নিয়ে আমার জঙ্গলের মতো আমাদের বাড়ির সাইডটা। ওইখানে অসংখ্য ঘটনা আমাদের ছোটবেলা বা আমার জন্মের আগ থেকে ঘটনা ঘটে আসছে, অসংখ্য ঘটনা, বেশ কিছু ভালো ভালো ঘটনা আমি আপনাকে দিতে পারবো। হ্যাঁ, আপনি যদি আমার ভয়েসটা শুনেন আমাকে অবশ্যই জানাবেন, আমি ঘটনা পাঠানোর চেষ্টা করবো। জানি না এটা আমার প্রথম ঘটনা, অনেক দিন ধরে পাঠাবো চিন্তা করছি। আমি আমার ঘটনাগুলো পরিবেশনা করতে চাই, আমার ঘটনাগুলো আসলেই অনেক মজার। থ্যাংক ইউ।
সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা সবাই জানেন, তারপরেও আরো একবার মনে করিয়ে দিই, www.bhoot.com.bd। চাইলে সেখানে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। আমরা আরো একটি অডিও ক্লিপে যাচ্ছি, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যে ঘটনাটি আপনাদের শোনাব সেটি আমি শুনেছিলাম ফারুক ভাইয়ের কাছ থেকে। ফারুক ভাইয়ের কাছ থেকে শোনা ওনার নানা ভাইয়ের জীবনের অত্যন্ত লোমহর্ষক এবং রহস্যময় কিছু ঘটনা। ঘটনাগুলো এমন যা শুনলে আপনাদের শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে যাবে। ঘটনার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আমরা সচরাচর বিশ্বাস করতে চাই না, কিন্তু অন্ধকার নেমে এলে সেই অবিশ্বাসই আমাদের সব থেকে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ফারুক ভাইয়ের নানা ভাই ছিলেন একজন অত্যন্ত স্বনামধন্য এবং প্রাচীনপন্থী হাকিম। ওনার ডাকনাম শুধু ওনার নিজের এলাকাতেই সীমাবদ্ধ ছিল না, বরং দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে ছুটে আসত একটু আরোগ্য পাবার আশায়। ঘটনাটি সিলেটের জৈন্তাপুর সংলগ্ন এক দুর্গম এবং প্রাচীন গ্রামের। চারদিকে ঘুটঘুটে অন্ধকার জঙ্গল, উঁচু নিচু পাহাড়ের টিলা আর চা বাগানের গোলক ধাঁধায় ঘেরা সেই গ্রামটি এমনিতেই দিনের বেলায় গা বেশ ছমছমে থাকে, আর রাতের বেলায় সেই গ্রামের রূপ হয়তো সম্পূর্ণ অন্যরকম। নানা ভাইয়ের সম্পূর্ণ জীবনটাই কেটেছে এই হাকিমি পেশায়। যৌবন থেকে শুরু করে বার্ধক্যের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবা করে গেছেন। তিনি লতা পাতা, গাছের ছাল, শিকড় আর নানান বুনো জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করতেন, আর এই দুর্লভ জড়িবুটির সন্ধানে ওনাকে প্রায় জৈন্তাপুরের গহীন এবং প্রাচীন জঙ্গলগুলোতে প্রবেশ করতে হতো। সেই জঙ্গলগুলো এতটাই দুর্গম ছিল যে সাধারণ মানুষ দিনের বেলা তো সেখানে যেতে ভয় পেতেন, ভাঁ রাখতে পর্যন্ত ভয় পেতেন। কিন্তু নানা ভাইয়ের কাছে জঙ্গল ছিল ওনার ঔষধের ভাণ্ডার। ওনার কাছে প্রাচীন হাকিমি বিদ্যার এমন কিছু দুর্লভ বই ছিল যার নকশা এবং সূত্র ধরে তিনি এমন সব ঔষধ তৈরি করতেন যা আধুনিক চিকিৎসকদেরও হার মানাত। বার্ধক্যে পৌঁছানোর পর তিনি ওনার এই পেশা ছাড়েননি। বয়সের সাথে ওনার অভিজ্ঞতা এতই প্রখর হয়েছিল যে তিনি একজন রোগীর হাঁটা চলা, গায়ের রং এবং চোখের দৃষ্টি দেখে বলে দিতে পারতেন তার শরীরে কি রোগ বাসা বেঁধেছে। বড় অদ্ভুত একটা ব্যাপার ছিল এই জড়িবুটি সংগ্রহের কাজটিতে। জঙ্গলে এমন অনেক বিষাক্ত গাছপালা থাকে যেগুলো দেখতে অবিকল উপকারী জড়িবুটির মতো, একটু ভুল হলেই ওষুধের বদলে বিষ তৈরি হয়ে যেতে পারে। তাই এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজটি নানা ভাই কাউকে দিয়ে করাতেন না, তিনি নিজেই যেতেন। কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে তিনি আগের মতো আর দূরের জঙ্গলগুলোতে যেতে পারতেন না। চেষ্টা করতেন গ্রামের আশেপাশের যে ছোটখাটো জঙ্গলগুলো আছে সেখান থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে আনার। ঘটনার শুরু এভাবেই একদিন জঙ্গলে যাওয়ার পথ থেকে। সে সেদিন নানা ভাই একটি বিশেষ জড়িবুটির খোঁজে গ্রামের সীমানা ছাড়িয়ে একটু ভেতরের দিকে জঙ্গলে প্রবেশ করেছিলেন। জায়গাটা ছিল স্যাঁতস্যাঁতে আর বড় বড় গাছের কারণে সেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছত না। তিনি যখন নিজের কাজ শেষ করে জঙ্গল থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পরিবেশটা হঠাৎ করে খুব অদ্ভুত হয়ে গেল। জঙ্গলের যে স্বাভাবিক শব্দ থাকে, পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ, পাতার মর্মর ধ্বনি, সব যেন নিমেষেই সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এক জমাট বাঁধা দম বন্ধ করা নীরবতা সম্পূর্ণ জঙ্গলটাকে গ্রাস করে নিল। নানাভাইয়ের মনে এক অজানা অস্বস্তির দানা বাঁধতে শুরু করল। তিনি দ্রুত পায়ে পা বাড়ালেন। তিনি এমন সময় নিজের সামনে এক বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ওই গভীর জঙ্গলে যেখানে মানুষের আনাগোনা সম্পূর্ণ নিষিদ্ধের মতো, সেখানে একজন বৃদ্ধের উপস্থিতি ওনাকে চমকে দিল। বৃদ্ধের পরনে ছিল ধবধবে সাদা লেপাস আর ওনার মাথায় জড়ানো ছিল একটি কুচকুচে কালো কাপড়। বৃদ্ধের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ ছিল। তিনি কোনোভাবেই নানা ভাইয়ের সাথে চোখের চোখ মেলাচ্ছিলেন না। পরিবেশের এই অস্বাভাবিক শান্ত রূপ আর বৃদ্ধের এমন রহস্যময় উপস্থিতি নানা ভাইয়ের মনে এক গভীর ভয়ের সঞ্চার করল। বৃদ্ধ হঠাৎ অত্যন্ত শান্ত এবং গম্ভীর গলায় বলে উঠলেন, তিনি নানা ভাইকে সালাম দিলেন, হাকিম সাহেব, কিছুদিন পর আপনার কাছে একজন চিকিৎসার জন্য আসবে, আপনি দয়া করে ওনার চিকিৎসা করে দেবেন। আমরা জানি আপনি একজন সৎ হাকিম এবং এই জঙ্গলে প্রায় আসেন। আপনি ওনার চিকিৎসা করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার অনেক বড় মেহরবানি হবে। নানা ভাই প্রথম কয়েক মুহূর্তে কিছুই বুঝতে পারলেন না। ওনার মস্তিষ্ক এতই আকস্মিক ঘটনার সাথে খাপ খাওয়াতে পারছিল না। তিনি কিছুটা ঘোরের ঘোরে বলে উঠলেন, জি আচ্ছা, আমি চিকিৎসা করে দেব। নানা ভাই ভেবেছিলেন তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করবেন তিনি কে, কোথা থেকে এসেছেন এবং কার চিকিৎসার কথা বলছেন। কিন্তু তিনি চোখের পলক ফেলতে না ফেলতে সেই সাদা লেবাস পরা বৃদ্ধ সম্পূর্ণভাবে বাতাসে মিলে গেল, যেন সেখানে কোনোদিন কেউ ছিলই না। নানা ভাই বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ মানুষের সাথে কথা বলেননি। ওনার শিরদাঁড়া বেয়ে এক হিমেল স্রোত নেমে গেল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, দ্রুত পায়ে জঙ্গল থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ি চলে এলেন। কিন্তু সেই দিন থেকে নানা ভাইয়ের শরীরটা কেমন যেন খারাপ হতে লাগলো। এক ধরনের চাপা জ্বর আর অস্বস্তি ওনাকে ঘিরে ধরল। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে ওই বৃদ্ধ ওনাকে যে রোগীর কথা বলে গেছেন সেই রোগী একদিন ঠিকই আসবে। শুধু সে অদ্ভুত রাতের অপেক্ষায় উনি অপেক্ষারত ছিলেন। এর কয়েকদিন পরের কথা, সেদিন রাতে জয়ন্তপুরে এক ভয়াবহ কালবৈশাখী ঝড় শুরু হল। প্রকৃতি যেন নিজের রূপরূপটি ধারণ করেছিল। প্রবল বেগে বাতাস বইছিল, সাথে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ছাঁট আর বাতাসের গর্জনে কান পাতা যেন দায়। গ্রামের সব মানুষ নিজেদের ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে ভেতরে ঘাপটি মেরে বসেছিল। পশু পাখিরাও বড় গাছের কোটরে বা নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থেকে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। রাত তখন আনুমানিক 10টা। এমনিতে গ্রামের রাত 10টা মানে গভীর রাত, তার উপরে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া, চারদিক খুটখুটে অন্ধকার, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ঠিক এমন সময় নানা ভাইয়ের বাড়ির ভারী কাঠের দরজায় প্রচণ্ড জোরে করাঘাতের শব্দ শোনা গেল। কেউ একজন পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। ফারুক ভাইয়ের মামা, যিনি সেই সময় নানা ভাইয়ের সাথে থাকতেন, তিনি চমকে উঠলেন। গ্রামের নিয়ম অনুযায়ী কেউ যদি এত রাতে এবং এমন দুর্যোগের মধ্যে হাকিমের দরজায় কড়া নাড়ে, তার মানে বুঝতে হবে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে না থাকলে কেউ এমন তুফান মাথায় নিয়ে বাহিরে বের হয় না। মামা ভাবলেন গ্রামের কোন মানুষের হয়তো বা বহু বড় বিপদ। মামা ভেতর থেকে চিৎকার করে জিজ্ঞেস করলেন,
কে বাইরে, এত রাতে কে?
কিন্তু বাহিরের বাতাসের প্রবল গর্জন আর বৃষ্টির শব্দের কারণে কোনো উত্তর শোনা গেল না। মামা বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরও যখন কোনো সাড়া পেলেন না, তখন তিনি একটি বড় ছাতা এবং একটি হেরিকেন হাতে নিয়ে উঠোন পেরিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার খিল খুলতেই মামা যে দৃশ্য দেখলেন তা ওনার রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি দেখলেন দরজার ঠিক বাহিরে এই তুমুল বৃষ্টির মধ্যে একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িটি ছিল অত্যন্ত অস্বাভাবিক। পুরনো আমলের রাজজমিদারদের বগির মতো গাড়িটির চারদিক সম্পূর্ণ মোটা পর্দা দিয়ে ঢাকা, আর সেই গাড়ির উপরে কয়েকজন লোক বসে আছে। এত প্রবল বৃষ্টির মধ্যেও ওনাদের কোনো বিকার নেই। গাড়ির ভেতর থেকে একজন মানুষের অত্যন্ত যন্ত্রণাদায়ক গোঙানির শব্দ ভেসে আসছিল। বোঝা যাচ্ছিল কেউ একজন ভয়াবহ ব্যথায় কাতরাচ্ছে। মামা কিছুটা থতমত খেয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কারা, এত রাতে কোত্থেকে এসেছেন? গাড়ির উপরে বসে থাকা একজন অত্যন্ত গম্ভীর এবং যান্ত্রিক গলায় উত্তর দিলেন, আমরা ভিনদেশি, বহুদূর থেকে এসেছি। আমাদের রোগীর অবস্থা খুব খারাপ, আমরা আপনার বাবার কাছ থেকে চিকিৎসা করাতে যাই। মামা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বললেন, দেখুন রাত অনেক গভীর আর বাহিরে প্রচন্ড তুফান, আমার বাবা অনেক বয়স্ক মানুষ, তিনি হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন, আপনারা বরং আজ রাতটা আমাদের বাহিরের ঘরে কাটিয়ে দিন, সকাল হলে তিনি চিকিৎসা করে দেবেন। কিন্তু লোকগুলো মামার কথা রাজি হলেন না। ওনাদের মধ্যে একজন অত্যন্ত শক্ত গলায় বললেন, না না, আমাদের অপেক্ষা করার সময় নেই, আমাদের রোগী অত্যন্ত যন্ত্রণায় আছে, সে বেশি সময় সহ্য করতে পারবেন না, আপনি দয়া করে আমাদের ভেতরে যাওয়ার জায়গা দিন, আর আপনি গিয়ে দেখুন উনি জেগে আছেন। শেষের বাক্যটি মামার কানে খুব অদ্ভুত শোনাল, লাইক আপনি গিয়ে দেখুন উনি জেগে আছেন। লোকগুলো এত নিশ্চিতভাবে কিভাবে বলছে যে নানা ভাই জেগে আছে। মামার মনের ভিতরে এক অজানা ভয় দানা বাঁধতে শুরু করল। তিনি মানবিকতার খাতিরে আর বাধা দিলেন না, তিনি বললেন, ওকে আমি দেখছি কি করা যায়। মামা দ্রুত পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। তিনি সোজা নানা ভাইয়ের কামরার দিকে গিয়ে দেখলেন নক করা শুরু করলেন। কামরার দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে নানা ভাইয়ের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, দরজায় কে এসেছে রে, বাইরে কারা? মামা অবাক হয়ে কামরার ভেতরে ঢুকলেন। তিনি দেখলেন নানা ভাই বিছানায় না শুয়ে হ্যারিকেনের নিভু নিভু আলোয় একটি চেয়ারে সোজা হয়ে বসে আছেন। মামা বললেন, আব্বা আপনি এখনো জায়গা আছেন? আপনি তো সারা রাত জাগেন না, নর্মালি তো আপনি রাত 9টার মধ্যে ঘুমায় পড়েন। নানা ভাই অত্যন্ত ধীর গলায় বললেন, আমার জানা ছিল আজকে রাতে রোগী আইব, আমি তাদের জন্য অপেক্ষা করতে দিলাম। নানা ভাইয়ের এই কথা শুনে মামার বিস্ময় যেন আরো বেড়ে গেল। বাহিরে ওই রকম লোকগুলো জানত না যে নানা ভাই জেগে আছেন কিনা, তারপরে কিভাবে বললেন, অর্থাৎ তারা নিশ্চয়ই জানতেন, আর নানা ভাইও জানতেন যে ওনারা আসবেন। সম্পূর্ণ ব্যাপারটায় যেন এক অদৃশ্য সুতোয় গাঁথা। মামা বললেন, ওনারা বলতেছে রোগী খুব যন্ত্রণায় আছে, এখনই চিকিৎসা করে দেব। নানা ভাই মাথা নিয়ে সায় দিলেন। মামা তখন বাহিরের দরজা সম্পূর্ণভাবে খুলে দিলেন এবং লোকগুলোকে বললেন, আপনারা রোগীরে নিয়ে ভিতরে আসেন। কিন্তু লোকগুলো অত্যন্ত অদ্ভুত একটি শর্ত জুড়ে দিল। ওনারা বললেন, আপনি দরজা খুলে ভেতরে চলে যান, আমরা আমাদের রোগীকে নিজেরাই উঠিয়ে নিয়ে আসব, আপনি এখানে থাকবেন না। মামা কোনো তর্কে না গিয়ে সোজা বাড়ির বাহিরের বৈঠকখানার দরজা খুলে দিলেন। বৈঠকখানাটি ছিল বাড়ির মূল অংশ থেকে একটু আলাদা। সেখানে হ্যারিকেনটি রেখে মামা যেমনই ভেতরের দিকে আসতে যাবেন, ঠিক তখনই তিনি দেখলেন নানা ভাই ভেতর থেকে বৈঠকখানার দিকে এগিয়ে আসছেন। নানা ভাইয়ের মুখমণ্ডল অত্যন্ত গম্ভীর। তিনি মামাকে থামিয়ে দিয়ে অত্যন্ত কঠোর গলায় নির্দেশ দিলেন, শোন, তুই এখন সোজা বাড়ির ভেতরে চলে যাবি, আজ রাতে যাই ঘটনটা কেন, আমি নিজে থেকে না দেখা পর্যন্ত তুই কোনোভাবে এই বৈঠকখানার ঘরে প্রবেশ করবি না, জানো সম্পূর্ণ রাত তুই ভেতরে থাকবি, কথা মনে থাকবে তোর। মামা সম্মতি জানালেন। নানা ভাইয়ের এই কড়া নির্দেশ মামাকেও ভাবিয়ে তুলল, কারণ সাধারণত কোনো গুরুতর আহত রোগী এলেই নানা ভাই মামাকে সাথে রাখার জন্য সাহায্য করতেন, কিন্তু আজ তিনি এত কঠোরভাবে নিষেধ করছেন কেন, মামা আর কোনো প্রশ্ন করার সাহস পেলেন না। তিনি চুপচাপ বাড়ির ভেতরে চলে গেলেন। নানা ভাই হ্যারিকেনের হাতে বৈঠকখানায় প্রবেশ করলেন। কিছুক্ষণ পর সেই লোকগুলো তাদের রোগীকে নিয়ে বৈঠকখানায় প্রবেশ করল। রোগীকে একটি তক্তা পেশের উপরে শোয়ানো হল। লোকগুলো নানাভাইকে অত্যন্ত বিনীতভাবে সালাম দিলেন। নানাভাইও শান্তভাবে সালামের উত্তর দিলেন। কেউ কারো চোখের দিকে তাকাচ্ছিলেন না। রোগীটি ছিল একজন যুবক। ওনার অবস্থা ছিল ভয়াবহ। যুবকের পায়ের হাঁটু থেকে নিচের অংশের হাড় সম্পূর্ণভাবে ভেঙে চামড়া ফুটে বাহিরে বেরিয়ে এসেছিল। ভিনকি দিয়ে রক্ত পড়ার কথা থাকলেও অদ্ভুতভাবে সেখানে কোনো রক্তের ছিটে পড়া ছিল না। শুধু হাড় বেরিয়ে থাকা মাংসপেশিগুলো দলা পাকিয়েছিল। যুবকটি ব্যথায় আড়ষ্ট হয়ে অমানসিক শব্দে গোঙাচ্ছিলেন। নানাভাই ধীরস্থিরভাবে বললেন, ভয়ের কিছু নেই, এখনই সব ঠিক হয়ে যাবে। সাথে আসা লোকগুলো একদম নিশ্চুপ হয়ে পাথরের মূর্তির মতো ঘরের কোণায় দাঁড়িয়ে রইলেন। চিকিৎসা শুরু করার আগে নানাভাই যুবকের পায়ের কাছে এগিয়ে গেলেন। হ্যারিকেনের আলোয় তিনি দেখলেন যুবকের পায়ে মানুষের মতো স্বাভাবিক লোম নেই, বরং ওনার সম্পূর্ণ পা ঢাকা ছিল অত্যন্ত ঘন শক্ত এবং পশুর মতো বড় বড় লোমে, যেন কোনো বন্য পশুর পা। নানাভাই বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি খুব সাবধানে একটি কাঁচি দিয়ে সে অদ্ভুত শক্ত লোমগুলো কাটতে লাগলেন। লোমগুলো এতটাই শক্ত ছিল যে কাঁচি চালাতে ওনাকে বেশ বেগ পেতে হয়েছিল। লোম কাটা শেষ হওয়ার পর শুরু হল আসল কাজ। নানাভাইকে সেই ভাঙা এবং বেরিয়ে থাকা হাড়টিকে জোর করে টেনে আবার সঠিক জায়গায় বসাতে হবে। এই কাজটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। নানাভাই যখন হাড়টিকে ধরে সজোরে চাপ দিয়ে ভেতরে ঢোকাচ্ছিলেন, তখন সেই যুবক ব্যথায় এমন এক অদ্ভুত এবং ভয়াবহ শব্দ করে উঠলেন যা মানুষের গলার স্বর বলে মনে হচ্ছিল না। সেই গোঙানি বাইরের ঝড়ের শব্দকেও যেন ছাপিয়ে যাচ্ছিল, কিন্তু ঘরের কোণায় দাঁড়িয়ে থাকা লোকগুলো এক ফোঁটাও নড়ল না। হাড়টি ভেতরে বসানোর পর নানাভাই বিশেষ কিছু গাছের ছাল এবং বাঁশের কুঞ্চি দিয়ে জায়গাটি শক্ত করে বেঁধে দিলেন। ওনার তৈরি করা এক বিশেষ মলম লাগিয়ে দিলেন সেখানে। পুটি বাঁধা শেষ হওয়ার সাথে সাথে যুবকের গুঙ্গানি জাদুকরিভাবে সম্পূর্ণ থেমে গেল। ওনার চেহারায় যেন এক ধরনের প্রশান্তি নেমে এল। এই সম্পূর্ণ চিকিৎসার প্রসেসটি প্রায় পৌনে এক ঘন্টা ধরে চলছিল। এই দীর্ঘ সময়ে নানাভাই একবারও এই লোকগুলোর চেহারার দিকে তাকাননি, আর লোকগুলো এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন ওনাদের চেহারা আলোর নিচে না আসে। চিকিৎসা শেষে নানাভাই যুবকটিকে ব্যথা কমানোর জন্য কিছু মেডিসিন দিলেন। এরপর সেই লোকগুলো নানাভাইয়ের কাছে এসে একটি থলে রাখলেন। ওনারা বললেন, হাকিম সাহেব, এই আপনার পারিশ্রমিক। তারপর ওনারা অত্যন্ত বিনীতভাবে বিদায় নিয়ে রোগীকে কাঁধে তুলে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। ঘোড়ার গাড়ির চাকার কোনো শব্দ বা ঘোড়ার খোঁটের কোনো শব্দই শোনা গেল না। শুধু ঝড়ের গোঙানি ছাড়া আর কোনো শব্দই ছিল না। নানাভাই বৈঠকখানার দরজা বন্ধ করে ভেতরে চলে এলেন। তিনি সবাইকে ডেকে কঠোরভাবে নির্দেশ দিলেন, শোনো, কাল সকাল হওয়ার আগে কেউ যেন কোনোভাবে বৈঠকখানায় প্রবেশ না করে। আমি নিজে সকালে সবার আগে সেখানে যাব, আমার আগে কেউ যেন দরজা না খুলে। এই বলে তিনি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালে এক অদ্ভুত থমথমে পরিবেশ। রাতের ঝড়ের পর প্রকৃতি শান্ত হয়ে গিয়েছে, কিন্তু নানাভাইয়ের কামরায় গিয়ে মামা দেখলেন নানাভাইয়ের গায়ে প্রচণ্ড জ্বর। ওনার শরীর আগুনের মতো পড়ে যাচ্ছে। তবুও নানাভাই অদম্য জেদ নিয়ে বিছানা থেকে উঠলেন। তিনি সোজা বৈঠকখানার দিকে পা বাড়ালেন। মামা ওনার পেছনে পিছনে গেলেন। নানাভাই যখন বৈঠকখানার দরজা খুললেন, ভেতরের দৃশ্য দেখে মামার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। মামা দেখলেন বৈঠকখানার মেঝেময় ছড়িয়ে আছে স্তূপাকার কালো শক্ত লোম। এত বিশাল পরিমাণ লোম কোনো মানুষের শরীরে থাকা সম্ভব নয়। মনে হচ্ছিল যেন বিশাল আকারের কোনো বন্য পশুকে সেখানে বসিয়ে লোম ছাটা হয়েছে। সবথেকে ভয়াবহ ব্যাপার ছিল, এত বড় একটি হাড় ভাঙা জখমের চিকিৎসা হল, অথচ ঘরের মেঝের কোথাও এক ফোঁটা রক্ত নেই। রক্তহীন এই সার্জারি কিভাবে সম্ভব তা ভেবে মামা সিদ্ধারে কেঁপে উঠল। আর ঘরের এক কোণে সুন্দর করে সাজানো ছিল মাটির তৈরি কয়েকটি বিশাল আকারের মিষ্টির হাঁড়ি। মামা অবাক হয়ে এটা কিছু বলতে যাবেন? এমন সময় নানা ভাই পেছন ফিরে অত্যন্ত কড়া গলায় ধমক দিয়ে বললেন, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? আমি তোকে বলিনি আমি না আসা পর্যন্ত ভেতরে ঢুকবি না, পেছনে সরে যা। আমি এই জায়গা সম্পূর্ণ পরিষ্কার করার আগে এক পাও ভেতরে ঢুকবি না, যা এখান থেকে। নানা ভাই এই প্রচন্ড জ্বর নিয়ে একটি বড় বস্তা নিয়ে মেঝের সমস্ত লোম নিজের হাতে পরিষ্কার করতে শুরু করলেন। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি লোম তুলে বস্তায় ভরলেন, তারপর নিজে ঝাড়ু দিয়ে সম্পূর্ণ ঘরটি এমন ভাবে পরিষ্কার করলেন যেন সেখানে একটি লোম পড়ে না থাকে। পরিষ্কার শেষে তিনি মামাকে ডেকে নিয়ে বললেন, এবার ভেতরে এই মিষ্টি ঢালিগুলো তুলে নিয়ে যা। মামা অবাক হয়ে বললেন, আব্বা লোকগুলো তো চিকিৎসা করাতে এসেছিল, ওনারা এত মিষ্টির হাড়ি কেন রেখে গেল, আর এই লোমগুলো এগুলো কিসের? নানা ভাই কোন উত্তর দিলেন না, জ্বরের ঘরে তিনি টলছিলেন। মামা ওনাকে ধরে ওনার কামরায় দিয়ে শুয়ে দিলেন। মামা বললেন, আব্বা আপনি তো নিজেই হাকিম, নিজের জন্য কোনো ওষুধ তৈরি করে খান। নানা ভাই চোখ বন্ধ করে অত্যন্ত শান্ত গলায় বললেন, না রে বাবা, এই জ্বর কোন ওষুধের জ্বর নয়। তুই আজ বিকেলে মাগরিবের দিকে আজানের আগে আমাদের গ্রামের বড় মৌলবী সাহেবকে ডেকে নিয়ে আসবি। সেই সময় ওনাদের গ্রামে একজন অত্যন্ত পরহেজগার এবং বয়স্ক মৌলবী সাহেব ছিল। ওনার বেশ নাম ডাক ছিল। গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল প্রাচীন বট গাছের নিচে ওনার একটি আস্তানা ছিল। তিনি মূলত আধ্যাত্মিক চিকিৎসা করতেন। যাদের উপর চীনের আসর বা খারাপ কোনো প্রভাব থাকত তারা ওনার কাছে চিকিৎসার জন্য যেতেন। নানাভাই যখন মৌলবী সাহেবকে ডাকতে বললেন, মামার আর বুঝতে বাকি রইল না যে গত রাতের ঘটনাটি কোন সাধারণ মানুষের ঘটনা ছিল না। মামা ভয় ভয় জিজ্ঞেস করলেন, আব্বা আমাদের সব খুলে বলেন, গত রাতে যারা আসছিল তারা কারা, আর এত লোম রক্ত নাই কেন, ওই মিষ্টি গোলাই বা কারা আনছে? নানাভাই শুধু বললেন, এখন আমি কিছুই বলবো না রে বাবা, তুই শুধু যা, যা বলছি তাই কর, মাগরিবের আগে মৌলবী সাহেবরে নিয়ে আয়। সারাদিন নানা ভাই আর কারোর সাথে কোনো কথা বলেননি। তিনি শুধু সামান্য কিছু খাবার খেয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলেন। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে মৌলবী সাহেব এসে পৌঁছালেন। নানা ভাই মামাকে কামরা থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। ভেতরে মৌলবী সাহেবের সাথে নানা ভাইয়ের দীর্ঘক্ষণ কথা হলো। নানা ভাই মৌলবী সাহেবকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তিনি বললেন, হুজুর গত রাতে আমার কাছে যারা আসছিল ওনারা কোনো মানুষ না, ওনারা জিন ছিলেন। আমি একজন জিনের চিকিৎসা করছি, যেহেতু জিন এবং মানুষের সম্পূর্ণ আলাদা সত্তা, তাই একজন জিনের এত কাছে যাওয়ার কারণে আমার শরীরে এবং ওনার শরীরে স্পর্শ করার কারণে আমার শরীরে তীব্র জ্বর। আপনি মেহরবানি করে আমার একটু ফু দিয়ে দেন। মৌলবী সাহেব কোরআন তিলাওয়াত করে নানা ভাইয়ের গায়ে ফু দিলেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে তো নিশ্চিত হলেন যে ওনারা জিন ছিলেন, আর ওনারা আপনার কাছেই বা কেন এলো? তখন নানা ভাই সেই জঙ্গলের ঘটনাটি খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সেই সাদা লেবাস পরা বৃদ্ধ জিন ওনাকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন। নানা ভাই বললেন, আমি তখনই বুঝছিলাম এরা কোনো সাধারণ মানুষ না, আর যখন ওনারা আসলেন আমি ওনাদের চেহারা দেখি নাই, ওনারাও আমাকে চেহারা দেখান নাই, কিন্তু ওনারা অত্যন্ত ভদ্র আর বিনয়ী ছিলেন। মৌলবী সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাইজান আপনি অত্যন্ত ভাগ্যবান এবং খুব সাহসের কাজ করেছেন। ওনারা নিশ্চিতভাবে খুব পরহেজগার এবং মুসলিম জিন ছিলেন। যদি কোনো বদ মেজাজি বা শয়তান জিন হতো তাহলে তারা যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারত, কিন্তু এই জিনের আপনার কোনো ক্ষতি করেনি। নানা ভাই তখন একটি অদ্ভুত তথ্য দিলেন। তিনি বললেন, যে যুবক জিনের চিকিৎসা আমি করছি ওর পায়ে একটি কোড়ালের কোপ লাগছিল, সম্ভবত তিনি মানুষের রূপ ধারণ করে লুকানো গিয়েছিল। সেখান থেকে কোনো মানুষের সাথে বর্ষার জেরে এই মানুষ ওনার কোড়াল দিয়ে আঘাত করে। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে হাড় ভাঙা বেরিয়ে আসছিল। মৌলবী সাহেব তখন অত্যন্ত ভয়ঙ্কর একটি সত্য প্রকাশ করলেন আর তিনি বললেন, ওনারা ওনাদের নিজেদের সম্প্রদায়ের কারো কাছে কেন চিকিৎসার জন্য গেলেন না জানেন? কারণ জিনারা যদি তাদের নিজের কোনো আহত সঙ্গীর রক্ত দেখে ফেলে বা সেই রক্ত স্পর্শ করে তবে তাদের আদিম প্রবৃত্তি জাগ্রত হয়। সেই রক্তের গন্ধে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজেদের সঙ্গীকে আক্রমণ করে বসতে পারে, এমনকি তাকে খেয়েও ফেলতে পারে। এই কারণে ওনাদের গোত্রের সর্দার ওই সাদা লেবাস পরা বৃদ্ধ জিন আপনার শরণাপন্ন হয়েছিলেন, কারণ আপনি এমন একজন মানুষ এবং আপনার কাছে এই রক্তের কোনো প্রভাব পড়বে না। মৌলবী সাহেব আরো বললেন, ছেলেদের এই জগৎটাও সম্পূর্ণ আমাদের মতোই। ওনাদেরও বিয়ে শাদী হয়, জন্ম আছে, মৃত্যু আছে, ওনাদের গোত্র, সম্প্রদায় এবং সর্দার আছে। কিছু জিন অত্যন্ত ইবাদত গুজার হয়, আবার হয়তো জানে না আমরা এই বট গাছের আস্থানে অনেক সময় ফজরের আগে বা এসার পর ছোট ছোট কিছু বাচ্চা আসে। আমি জানি তারা মানুষের বাচ্চা নয়, তবে তারা অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আবার চলে যায়। আমি ওনাদের কিছু বলি না, ওনারাও কিছু বলে না, এভাবেই আমাদের সহাবস্থান চলছে। মৌলবী সাহেব তিন দিন ধরে নানা ভাইয়ের বাড়িতে এলেন এবং ওনাকে পড়ে ফুঁদিতে লাগলেন। ধীরে ধীরে নানা ভাইয়ের জ্বর সম্পূর্ণ সেরে গেল। মামা ফারুক ভাইকে বলেছিলেন, ওই চিনেদের দেওয়া মিষ্টির স্বাদ ছিল অবর্ণনীয়, জীবনে ওনারা এমন সুস্বাদু মিষ্টি খাননি। ওই মিষ্টির সুবাস সম্পূর্ণ বাড়িতে ছড়িয়েছিল। ওনারা গ্রামের কিছু মানুষকেও সেই মিষ্টি খাইয়েছিলেন, কিন্তু খোঁড়াখোড়া কাউকে বুঝতে দেননি যে এই মিষ্টিটি কোত্থেকে এসছে। তবে এই ঘটনার পর নানা ভাইয়ের জীবনে একটি বড় পরিবর্তন আসে। তিনি আর কখনোই সেই গভীর জঙ্গলে যেতেন না, কারণ এরপর থেকে প্রায় গভীর রাতে ওনাদের সদর দরজায় বা বৈঠকখানের দরজায় অদ্ভুত সব করাঘাতের শব্দ শোনা যেত। মৌলবী সাহেব আগেই সতর্ক করেছিলেন, ওই এলাকার কিছু শয়তান জিনও আছে, যারা জানতে পেরেছে যে নানা ভাই জিনেদের সাথে যোগাযোগ করেছেন, তারা হয়তো নানা ভাইকে বিরক্ত করার চেষ্টা করবে। তাই নানা ভাই কড়া নির্দেশ দিয়েছিলেন, রাত বিরেতে দরজায় যতই জোরে শব্দ হোক না কেন, কেউ যেন কখনো দরজা না খুলে। ওনারা শুধু এই শব্দগুলোকে উপেক্ষা করতেন আর কিছুক্ষণ পরপর শব্দগুলো মিলিয়ে যেত। এই ছিল ফারুক ভাই নানা ভাইয়ের ঘটনা। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। রাসেল ভাইকে ধন্যবাদ ঘটনাটি প্রকাশ করার জন্য। যদি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগে, দেন আই এম গ্রেটফুল টু ইউ। আর যদি ভালো না লাগে, দেন ইউ গাইজ ক্যান সাজেস্ট মি যে আপনারা কি টাইপের স্টোরি পছন্দ করেন। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নেব। তার আগে বলবো, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com শুনতে থাকুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। দেখতে দেখতে সময় চলে গেল, বিদায় নিতে হবে আমাদের। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবেই পাশে থাকবেন, এভাবেই সাহস দেবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।